This track was downloaded from FusionBD.com.
90.4. ভালোবাসার বাংলাদেশ ২০১৫ খ্রিস্টাব্দ, 23 মার্চ ১৪২১ বঙ্গাব্দ, 15 রবিউল সানি, 1436 হিজরি এবং চলছে এখন শীতকাল। তবে শীত কিন্তু আর বেশি দিন নেই, আর কিছুদিন পরেই কিন্তু ফাল্গুন আসছে, বসন্ত আসছে। সো বন্ধু, কেমন প্রিপারেশন আপনার? আর ফাল্গুনের পরের দিনই কিন্তু ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস। আর ভালোবাসা দিবস নিয়ে অনেকেরই অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু, সবকিছু মিলিয়ে হয়তো ফেব্রুয়ারি মাসটা অনেকেরই অনেক বেশি হ্যাপিতে যায়, আর অনেকে অনেক স্যাড ভাবে যায়। যাই হোক, কার কেমন কাটছে, কে কেমন আছেন এই মুহূর্তে, কে কোথায় কি করছেন, সবকিছুই কিন্তু আমাকে জানাতে পারেন চাইলে। আর জানাতে হলে আপনাকে SMS করতে হবে অথবা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে হবে। আর বন্ধু, আমাদেরকে লেখার জন্য, আমাদেরকে SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দিন আপনি যা কিছু বলতে চাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 1626 এই নম্বরে। আর বন্ধু, ভালোবাসার বাংলাদেশের প্রাণ কিন্তু হচ্ছে ভালোবাসার সেই মানুষটি, ভালোবাসার সেই বন্ধুটি, এবং হট সিটের সেই আমাদের গেস্ট, যিনি সবসময় আমাদের হট সিট অলঙ্কৃত করে রাখেন এবং আপনাদের সবাইকে এবং আমাদের সবাইকে ভালোবাসার গল্প শোনান। জি বন্ধু, আপনিও চাইলে ভালোবাসার গল্পটি শোনাতে পারেন, আপনার ভালোবাসার গল্প, আপনার জীবনের গল্প। তার জন্য আপনাকে ছোট্ট কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে। বন্ধু, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 1626 এই নম্বরে। অনেক তো কথা হলো, ইমা ফিরছি গানের বিরতির পর, তবে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনি আপনার SMS টি এবং ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। সো বন্ধু, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
Yeah. ঢাকা FM.
Lights, camera, action.
এই চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
এই কাট কাট কাট।
যে আমার কবিতা
প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা
কলিজাতে তোর এত সাহস, সেই কলিজা আমি ছিঁড়ে ফেলবো।
আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবে।
হ্যাঁ, শুধু পর্দার কথা নয়, পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আন কাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়।
ভালোবাসার বাংলাদেশ, বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে যদিও আমার একটু ঠান্ডা লেগেছে, গলায় সমস্যা করছে, জানি না শুনতে কেমন লাগছে, তবে আশা করছি ভালোই লাগছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে তো সরি। আর বন্ধু এই মুহূর্তে আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর একটু আগে কিন্তু ডুব দিয়ে আসলেন সবাই, আমিও ডুব দিয়ে আসলাম ভালোবাসার মাঝে। আর তাই তো ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আবারও চলে এসেছি এবং আমি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। আর বন্ধু আর কিছুদিন পরেই কিন্তু ফাল্গুন, আর ফাল্গুনের পরের দিনটি কিন্তু ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। সো 14 ফেব্রুয়ারি নিয়ে কার কি প্ল্যান আছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই 16260 তে আছেন আমাদের সঙ্গে এবং ফেসবুকেও জয়েন করেছেন। 16260 তে আছেন নিশাত, ফারহানা মুফতি আছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, ইমাপি নাইমার আজ বার্থডে প্লিজ উইশ করো। তাই নাকি? আমার কাজিনের নামও নাইমা, আর আমার নাম ইমা, আমার কাজিনের নাম নাইমা, আর আপনার সেই প্রেন্টের নামও নাইমা। অনেক ভালো লাগলো, মিলে গেল নাইমা আর ইমা। আর নাইমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আর নাইমার জন্মদিনের কথা মনে পড়ে গেল, গতকালকে ছিল কিন্তু ফেসবুকের বার্থডে। সো সবাই হয়তো জানেন ফেসবুকের কালকে বার্থডে ছিল, গতকালকে 11তম জন্মদিন ছিল ফেসবুকের। অনেক অনেক শুভেচ্ছা ফেসবুককে। এবং আর আরেকটা কথা বলতে চাই, ফেসবুকের কল্যাণে কিন্তু অনেক 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 কিছু হচ্ছে এবং আবার অনেক খারাপ দিকও আছে, কিন্তু খারাপ দিকটা আমরা নাই দেখি, মাঝে মধ্যে একটু ভালো দিকটাও দেখি। ফেসবুক কিন্তু আপনাদেরকে এবং আমাদেরকে অনেক বেশি কাছাকাছি এনে দিয়েছে। ফেসবুকে এত কমেন্ট করেন আপনারা, এত কাছাকাছি থাকেন, প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেক কমেন্ট, অনেক অনেক লাইক, এই সবকিছু মিলে কিন্তু ফেসবুক আমাদের, আমি যেটা ফিল করি, অনেক 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 উপকার করে। সো থ্যাংক ইউ ফেসবুককে। এবং যেহেতু ফেসবুকের বার্থডে ছিল এবং নাইমারও বার্থডে, সো সবার জন্য এবং নাইমার জন্য এই জন্মদিনের শুভেচ্ছা দিই। বন্ধু হ্যাপি হ্যাপি, অনেক হ্যাপি বার্থডে। আশা করছি নাইমার জীবনটা অনেক 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 ভালো কাটবে, অনেক 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 বেশি ভালো থাকবে নাইমা। ফারহান আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, রিহান খান আছেন মিরপুর থেকে। তিনি লিখেছেন, ইমা আপু তুমি আমার SMS পড়ো না কেন, আমি অনেক SMS করি তারপরও তুমি পড়ো না। আর নাইস সং, আর আমার ভালোবাসার মানুষটি তানিয়াকে অনেক মিস করছি, তুমি ওকে বলে দাও কাম ব্যাক করতে, বলে দাও আপু SMS টা পড়ো। SMS টা কিন্তু পড়ে দিয়েছি, আর আপনি খুব সুন্দর করে FM গুরু লিখে SMS করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুদেরকে বলছি যারা এই মুহূর্তে SMS করার চিন্তা করছেন অথবা চিন্তা করছেন কিভাবে SMS করবেন আমাদেরকে, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু SMS করবেন। SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে 16260 তে। সুলতানা ইয়াসমিন সন্ধ্যা আছেন আমাদের সঙ্গে ফরিদপুর থেকে। আরো আছেন আমাদের সঙ্গে নিশাত আছেন, মিঠু আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন কেমন আছি। এই তো আছি মোটামুটি মিঠু, আশা করছি আপনিও ভালো আছেন। রাজসুমন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সাভার থেকে ওমর সানি আছেন, আরো অনেকেই আছেন। সো বন্ধু অবশ্যই SMS করতে থাকুন। আর বন্ধুরা যারা আমাদের ভালোবাসার বাংলাদেশে হট সিটে মানুষ আপনার জীবনের গল্প বলতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু, আপনার ভালোবাসার গল্পটি আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে বন্ধু। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। অলরেডি অনেকে SMS করেছেন, আরো যারা চাচ্ছেন আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প বলবেন তাদেরকে বলছি বেশি বেশি করে SMS করুন। আর নেক্সট বৃহস্পতিবার হয়তো আপনার সাথে আমার কথা হয়ে যাবে, দেখা হয়ে যাবে এবং আপনি সবার সঙ্গে ভালোবাসার গল্পটি শেয়ার করবেন। সো বন্ধু একদমই দেরি করবেন না, ঝটপট পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
মামুর বেটারা কইছে কি গো আমার সাথে, এটন খাইলি তো চাপার জোর বাড়া যাবে আর যে সুন্দর হয়ে যাবে, এর লাগে কি সাইলেন্ট মুডে রাখতে হবে আমাকে?
ঠিকই তো, আজিবের দরকার নাই, কার দরকার আছে, খালি এটন থেরাপির লগে থাকো না।
ভালোবাসার বাংলাদেশ
বাংলাদেশ ইমা রয়েছে আপনার সঙ্গে। আর এখনো যারা ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হয়েছে www.facebook.com/thakafm90.4। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকে আছেন আমাদের সঙ্গে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাইজিং সান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শফিক তুহিন, তিনি লিখেছেন আমিও আছি, তুহিনকে অনেক ধন্যবাদ। আর আশা করছি ঠিক রাত দেড়টা পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। মোহাম্মদ রাশেদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, জিয়াউদ্দিন রবিন আছেন, তিনি লিখেছেন, আপু আমাদের ফেনীতে রেডিও শোনা যায় না, কেন ডাউনলোড করে শুনতে হবে? আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে, এখন একটু কষ্ট করে শুনে নিন বন্ধু। আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মেহেরিন, আজকে আমরা শুনব তার জীবনের গল্প। সো বন্ধু কোথাও যাবেন না, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্ট করার সময় FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর মোহাম্মদ সাজিব মিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, কেমন আছো তুমি? সবাই তো অনেক ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। ভালোবাসার পরশ আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের নতুন বন্ধু, আর নতুন বন্ধু অনেক অনেক ওয়েলকাম করছি। মইনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, পপি দাস আছেন, আরো আছেন জে কে প্রিয়াঙ্কা, তিনি লিখেছেন, শুনবো প্রিয়াঙ্কা, অনেক ধন্যবাদ, আশা করছি সঙ্গেই থাকবেন। জি এম জাহিদুল ইসলাম আছেন, তিনি লিখেছেন, আমি একজনকে ভালোবাসি, তার নাম লিজা, কিন্তু সে আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে, ও এখন আমার জীবনে ফিরে আসেনি, দোয়া করবেন। অবশ্যই অনেক দোয়া রইল, আশা করছি খুব তাড়াতাড়ি আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে আবার ফিরে আসবে। ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আবার একটা সময় ঠিক হয়ে যায়, তো চিন্তা করবেন না বন্ধু। তপু আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শামীম বিশ্বাস আছেন, আরো আছেন আল আমিন, দেলোয়ার হোসেন আছেন আমাদের সঙ্গে নান্দাইল ময়মনসিং থেকে, আরো আছেন আমাদের সঙ্গে রাজু, তিনি লিখেছেন, তিনি গাফরগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগছে। মাসুদ তানজিদ আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের নতুন বন্ধু এবং তাকে উইশ করতে বলেছেন, এবং তিনি ভালোবাসা মানুষের সাথে আজ তার ভালোবাসা মানুষের সাথে অনেক কথা হলো, বাট বলতে পারিনি যে তাকে তিনি ভালোবাসেন। ভালোবাসা মানুষের সাথে অনেক কথা হলো কিন্তু আপনি বলতে পারেননি যে আপনি তাকে ভালোবাসেন, এটা কেমন হলো না? এখনই আবার ফোন দিন, ফোন দিয়ে বলে দিন যে আমি তোমাকে ভালোবাসি। আর আছেন আমাদের সঙ্গে মার্জিয়া আফরিন, তিনি লিখেছেন, কেমন আছো এবং গুরুকে আমার সালাম দিবে। অবশ্যই আফরিন, আপনার সালামটি আমি আমাদের FM গুরুকে পৌঁছে দিব। আমাদের সঙ্গে আরো আছেন কাউসার আহমেদ, শোয়েব আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আজকে তিনি FM শুনতে পারবেন না, তার অনেক কষ্ট লাগছে। কোন সমস্যা নেই বন্ধু, আপনি কিন্তু এই প্রোগ্রামটি আবারও শুনতে পারবেন ডাউনলোড দিয়ে, আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেসটি আছে www.thakafm904.com এ গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে আজকের প্রোগ্রামটির। আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm904 এ। আর আপনারা জানেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মেহেরিন, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, সো বন্ধু অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। আর যারা 16260 আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু অনেকেই আছেন যাদের দ্বারা তাদের নামটি লিখতে ভুলে যান, অনেক সুন্দর করে SMS-টি করেন কিন্তু নামটি লিখতে ভুলে যান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু SMS করার সময় FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর অনেকেই আছেন চিন্তা করছেন আমাদের ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদেরকে শোনাবেন, ভালোবাসার গল্পটি, সেই রোমান্টিক মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের প্রোগ্রামে আপনি আসতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে। বন্ধু SMS করার জন্য আপনার কানে বিরতিতে যাচ্ছি, তবে SMS এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। রয়েছে আপনারই সঙ্গে। আর চমৎকার একটি গান শুনছিলাম, গানটি শুনে অনেকের মনে অনেক কিছু হয়ে গেল, জেনে ভালো লাগলো। আবার অনেকে অনেক স্যাড হয়ে গিয়েছেন, সবকিছু মিলে গানটির ইফেক্ট ভালোই পড়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে রতন আহমেদ আছেন, তিনি লিখেছেন, সংটা শুনে অনেক আবেগে পড়ে গেলাম। কেন, সংটার সাথে কি কোনো কিছু রিলেটেড নাকি? অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আছেন এই মুহূর্তে বাসায় ফিরছেন, অনেকে ভাত খেতে খেতে শুনছেন, অনেকেই আবার দু ভাই বোন মিলে গানে হেডফোন দিয়ে শুনছেন, অনেকে লাউড স্পিকার দিয়ে শুনছেন, যেভাবে যেখান থেকে শুনছেন না কেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সবসময় থাকার জন্য। আর বন্ধু, 14 ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন ডে, আমরা সবাই জানি ভ্যালেন্টাইন ডে একটু স্পেশাল ভাবে আমরা সবাই সেলিব্রেট করতে চাই, এবং আমরা ভালোবাসার বাংলাদেশ টিমও কিন্তু ঠিক একইভাবে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করতে চাচ্ছি। সো বন্ধু, অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে আর আমাদেরকে সাহায্য তো করতেই হবে, কিভাবে করবেন তাও জানিয়ে দিচ্ছি। আপনার ভালোবাসার গল্প অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, যে আপনার ভালোবাসার গল্পটি কেমন যেমন ভালোবাসার গল্প অনেক রোমান্টিক হতে পারে, একটু স্যাড হতে পারে, সবকিছু মিলেই কিন্তু ভালোবাসার গল্পটি। সো বন্ধু, আমরা তো 14 তারিখ থাকতে পারছি না, কারণ 14 তারিখ শনিবার পড়ে যাবে 12 তারিখে। দ্যাট মিন্স ভ্যালেন্টাইনের প্রোগ্রামটি আমরা একটু আগেই করে ফেলবো 12 তারিখে বৃহস্পতিবারে। আর আপনার সেই ভালোবাসার গল্পটি আমাদেরকে জানানোর জন্য SMS করুন গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তারিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং এখানে একটি চমৎকার বিষয় আছে, তা হচ্ছে যার ভালোবাসার গল্প সবচেয়ে বেশি রোমান্টিক হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে, তার জন্য কিন্তু রয়েছে একটি স্পেশাল গিফট হ্যাম্পার্স। বন্ধু, আশা করছি একদমই মিস করতে চাইবেন না, অবশ্যই কিন্তু আমাদেরকে SMS করুন। SMS করার নিয়মটা আমি আবারও জানিয়ে দিচ্ছি, গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ঠিক 12 তারিখ ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালোবাসার গল্প শোনাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকে আছেন আমাদের সঙ্গে, যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/thakayfm90.4। আর যারা ফেসবুকে আছেন তারা জেনে গিয়েছেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু কিন্তু মেহরিন। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, তার ভালোবাসার গল্প। সো বন্ধু, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আপনার। সাইফুল ইসলাম রনি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তোমার সুইট ভয়েসটা দিয়ে একটু হাসি দাও। ভয়েস দিয়ে হাসি দিব? আমার হাসিটা মনে হয় না তো সুইট। আমার কিছু ফ্রেন্ড আছে যারা বলে যে তুই কিন্তু অন এয়ারে গিয়ে হাসবি না, আসলে কারণটা বুঝলাম না, হাসিটা ভালো লাগে না খারাপ লাগে। এসবি স্বদেশ সরকার আছেন আমাদের সঙ্গে গণেশের বাজার থেকে, তিনি লিখেছেন তিনি আমাদের নতুন বন্ধু এবং কালকে তার পরীক্ষা, তার জন্য দোয়া করতে বলেছেন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, কিন্তু স্বদেশ সরকার কালকে পরীক্ষা, আজকে ফেসবুকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে শুনছেন, এটা কি ঠিক হচ্ছে? আগে তো পরীক্ষা, তারপরে কিন্তু সবকিছু, তাই না? সো পরীক্ষার প্রিপারেশন অবশ্যই নিন, আর এখন কিন্তু আর এফএম শোনা যাবে না। তফাজ্জল ইসলাম রাজু আছেন আমাদের সঙ্গে, স্বপ্নগুড়ি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি অনেক কমেন্ট করেন কিন্তু একটা কমেন্টও পড়ি না, কিন্তু আজকের কমেন্টটা যেন আমি পড়ি। আর তিনি আমাদেরকে শুনছেন গোমরাপাড়া হাজার বাড়ি থেকে, নামটি একটু আনকমন, আমি ফার্স্ট টাইম শুনলাম। যাই হোক স্বপ্নগুড়ি, আশা করছি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, এবং আমি কিন্তু আজকে আপনার কমেন্টটি পড়ে দিয়েছি, আপনি এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করেছেন, তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর বন্ধুরা যারা ফেসবুকে কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, এফএম গুরু লিখতে একদমই ভুলবেন না। যারা এফএম গুরু লিখে কমেন্ট করছেন না তাদের কমেন্ট কিন্তু আমি পড়বো না। সো যতই কমেন্ট করুন না কেন, এফএম গুরু লিখতে একদম ভুলবেন না, এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। ইঞ্জিনিয়ার নাজিম বিডি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু ভেরি নাইস। কি নাইস, ভালোবাসার বাংলাদেশ নাকি আজকে আমাদের কেস চিনি নাকি সবকিছু মিলিয়ে নাইস। ইমরান হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন বাবলু হোসেন, মোরসালিন আহমেদ সাগর আছেন আমাদের সঙ্গে, শাকিল আহমেদ আছেন আরো ফরিদপুর থেকে, তিনি আমাদের নতুন বন্ধু, সাইফুল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সোহেল ইরফান, তার কি কারণে যেন কষ্ট, কষ্টটা কেন তা কিন্তু অবশ্যই জানাবেন। তানভীর আহমেদ আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শাহিন আলম তিনি লিখেছেন আমি এসে গেলাম তুমি কেমন আছো? আমি ভালো তো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ডেঞ্জারাস সজীব আছেন আমাদের সঙ্গে, তিনিও আছেন, জেনে অনেক ভালো লাগলো সজীব। কিছু কিছু লিসনার আছে যারা সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকে, তাদেরকে দেখলে কিন্তু ফেসবুকে অথবা 16260 তে দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শ্যামা জাহান, সাইমা জাহান, ঈশা আছেন আমাদের সঙ্গে, আফজাল হোসেন আছেন, তোহিন খান আছেন, বাদল মিয়া আছেন, আরো আছেন আমাদের সঙ্গে নীল আকাশের চাঁদ, মোহাম্মদ জাহিরুল ইসলাম, আরো আছেন কষ্টের শেষ নাই, তিনি প্রায় সময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন এবং কমেন্ট করেন। তিনি লিখেছেন আমার দুটি চোখ অন্ধ, আমার পড়াশোনা, আমি পড়াশোনা করি কিন্তু এফবি ইউজ করি, আমার একটু প্রবলেমের কারণে এক্সাম দিতে পারছি না, জেনে খুবই খারাপ লাগলো। আর আশা করছি খুব তাড়াতাড়ি আপনার চোখ দুটি অবশ্যই ভালো হয়ে যাবে এবং আপনি সবকিছু ঠিকভাবে করতে পারবেন। রাজু হোসেন রয় আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে ফরহাদ মোল্লা আছেন, মোহাম্মদ রাসেল আছেন, নওশাদ আহমেদ, রেসি, রাকিব সহ আর অনেকেই আছেন। আর বন্ধুরা, যে কথাটি আবার মনে করে দিতে চাচ্ছি, একদমই দেরি করা যাবে না, কিন্তু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সো বন্ধু, একদম এখনই সেলফোনটা হাতে নিন এবং আপনার ভালোবাসার গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান 12 ফেব্রুয়ারিতে, 14 ফেব্রুয়ারির একটু আগে, কারণ 12 ফেব্রুয়ারিতে বৃহস্পতিবার আমরা থাকবো আপনাদেরই সঙ্গে এবং ভালোবাসা দিবসটি উদযাপন করবো একটু স্পেশাল ভাবে আর আপনার ভালোবাসার গল্প নিয়ে। এবং যার ভালোবাসার গল্প অনেক 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 সুন্দর হবে, অনেক ভালো হবে, তার জন্য কিন্তু থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সো বন্ধু, ভালোবাসার গল্প শেয়ারও হবে, গিফটও হবে, সবকিছু মিলে কিন্তু ভালোবাসা দিবসটি এবার অনেক বেশি ভালো কাটবে আপনার। সো বন্ধু, অবশ্যই মিস করতে চাইবেন না এই অফারটি, এই সুন্দর সুন্দর কথাগুলো অবশ্যই যদি আপনার মনে থেকে থাকে। এবং এখনই আপনাকে কিন্তু SMS করতে হবে, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন গুরু, FM গুরু নয়, জাস্ট গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এন্ড আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমি আবারও বলছি, গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সো 12 ফেব্রুয়ারি আপনার সাথে আপনার ভালোবাসার গল্প নিয়ে কথা হবে, কিন্তু সকল লিসনারদের সঙ্গে, একদমই মিস করবেন না, অবশ্যই এখনই সেলফোনটা হাতে নিন এবং SMS করুন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানের বিরতির পর ফিরছি, কিন্তু কমেন্ট এবং SMS করতে কিন্তু একদমই ভুলবেন না, সঙ্গে থাকুন।
দিন বাড়ি যায় চড়ে পাখির ডানা, যদি না হয় কথা জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখে চোখে কথা হো, যেতে পথ আজ টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখে চোখে কথা হও, যেতে পথ আজ টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। সব নদী যে নতু মিলবে মোহনা, আমার নগর বাধা তোমার সীমানা, যেতে পথ আজ টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যেতে পথ আজ টুক বলি, তত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে
ভালোবাসার বাংলাদেশ বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে আর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি আমি আপনারই আর জি ইমা আছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে এবং আমি থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত সব বন্ধু কোথাও যাবেন না অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে ফেসবুকে অনেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন আর যারা এখনো আমাদের সঙ্গে কানেক্টেড হননি ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4 আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মেরিন আজকে আমরা শুনবো তার জীবনের গল্প সো বন্ধু একদমই মিস করবেন না অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন আর আপনিও কিন্তু জানাতে পারেন আপনার ভালোবাসার গল্প আপনার ভালোবাসার সেই কথাগুলো এবং তা যদি হয় কোন স্পেশাল ডের আগে অবশ্যই অবশ্যই মনটা নিশ্চিত আনন্দে একদম ভরপুর হয়ে গিয়েছে জীবন আপনাকে বলছি আপনি কিন্তু আপনার ভালোবাসার গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যেহেতু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এর আগেই কিন্তু আমরা প্রোগ্রাম করছি 12ই ফেব্রুয়ারি আর যারা ভালোবাসার গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন তাদের মধ্যে থেকে যার গল্পটি সবচেয়ে বেস্ট হবে অনেক ভালো হবে তার জন্য কিন্তু রয়েছে একটি স্পেশাল গিফট হ্যাম্পার সো বন্ধু একদম মিস করবেন না এখনই সেলফোনটা হাতে নিন হাতে নিয়ে লিখুন গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি কি করছেন আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে আছেন আমাদের সঙ্গে এমডি সবুজ আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন তিনি দোহার থেকে আমাদেরকে শুনছেন তার মনটা আজকে খুব খারাপ কারণ তার গার্লফ্রেন্ড তাকে ভুল বুঝে চলে গেছে তাকে রেখে জেনে অনেক কষ্ট লাগলো সবুজ আর একটা জিনিস মনে রাখবেন যা কিছু হয় ভালোর জন্যই হয় আর আশা করছি নেক্সট আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে সো একদম মন খারাপ করা যাবে না আর ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকলে মন খারাপ কি হয় আমার তো মনে হয় না মন খারাপ হয় মাসুদুর রহমান আছেন আমাদের সঙ্গে তিনি আমার নতুন একটি নাম দিয়েছেন মিষ্টি মেয়ে অনেক ভালো লাগলো মাসুদুর রহমানকে অনেক থ্যাংকস আর তিনি লিখেছেন গুরু এবং ইমার আম্মুকে আমার সালাম দিও অবশ্যই সালামটা আমি পৌঁছে দিলাম আম্মু ইমোটা শুনছে আমাকে সো আশা করছি আম্মু সালামটি নিয়ে নিয়েছে তিনি কুমিল্লা থেকে আমাদেরকে নিয়মিত শুনেন অনেক ভালো লাগলো মাসুদুর রহমান এবং সবসময় কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন সুমি আক্তার আছেন আমাদের সঙ্গে আর আছেন সাইহান খান আর আছেন এস এ আলামিন তিনি লিখেছেন আপু তুমি কি বাসা থেকে প্রতিজ্ঞা করে বের হও যে আমার কমেন্ট পড়বে না যদি তাই হয় তাহলে আর কমেন্ট করব না এসে আলামিন আমি কি এমনটা বলেছি আর আমি কিন্তু এমন প্রতিজ্ঞা করে আসিও নি আজকে আমি চিন্তা করেছি সবার কমেন্ট আমি পড়ব দরকার হলে একটু লেট করে যাব তারপরও কিন্তু সবার কমেন্ট পড়ে যাওয়ার চেষ্টা করবো কিন্তু এত এত কমেন্ট পড়তে পারি না লাস্টের দিকে গিয়ে নামগুলো পড়া হয় কিন্তু তার জন্য আমি কিন্তু সবসময় সরি বলি আর আলামিন যদি আপনি এর আগে অনেক 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 কমেন্ট করে থাকেন কিন্তু আমি পড়িনি তার জন্য কিন্তু আমি সরি বলছি আর এখন কিন্তু আমি আপনার কমেন্ট পড়ে দিয়েছি আর আছেন আমাদের সঙ্গে নবীর খান একেলা আছেন তিনি চাঁদপুর থেকে আমাদেরকে শুনছেন এবং গানটি অনেক চমৎকার ছিল তার জন্য থ্যাংকস জানিয়েছেন রোমেল আছেন আমাদের সঙ্গে তিনিও থ্যাংকস জানিয়েছেন এবং অনেক ধন্যবাদ রোমেল আপনাকে মোহাম্মদ নাইম ইসলাম আছেন আমাদের সঙ্গে নর্থ পাড্ডা থেকে তিনি এই সুন্দর গানটির জন্য থ্যাংকস জানিয়েছেন মোহাম্মদ আলী পারভেজ আছেন আমাদের সঙ্গে তিনি কুমিল্লা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন তার SMS কেন আমি পড়ি না তার অভিযোগ এটি আজিব ছেলে হাসান আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ সানার পাড়া থেকে আর আছেন আমাদের সঙ্গে খালেদ মাহমুদ সুজন মোহাম্মদ মনির মোল্লা আছেন আমাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ সবুজ, রাজ ইনোসেন্ট বয়, আরো আছেন মোহাম্মদ আখিরুল ইসলাম, অর্ণব সহ আরো অনেকেই আছেন। অনেকেরই অভিযোগ আমি তাদের কমেন্ট কেন পড়ছি না, যাদের কমেন্ট পড়তে পারছি না তাদেরকে জানাচ্ছি সরি। আর কমেন্ট করার সময় কিন্তু অবশ্যই FM গোর লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর যারা 16260 তে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে আছেন আমাদের সঙ্গে। বৃষ্টি আছেন, তিনি লিখেছেন তিনি কাউকে মিস করছেন, তার দিদিকে মিস করছেন। আরো আছেন রিহান, তিনি কমলাকে অনেক মিস করছেন, তাকে জানিয়ে দিতে বলেছেন। রিহান, আমি কমলাকে জানিয়ে দিলাম যে আপনি তাকে অনেক 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 মিস করছেন। আর আছেন আমাদের সঙ্গে ফয়সাল ভুঁইয়া কুমিল্লা থেকে, মামা সোহেল আছেন সাভার থেকে, তিনি আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন। সাজ্জাদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ সোহেল রানা মিরপুর থেকে, তিনি লিখেছেন তার ভালো তার হাসিটা, ও আচ্ছা আচ্ছা, তার ভালোবাসতে ভালো লাগে না কিন্তু শুনতে ভালো লাগে, তার ভালোবাসতে ভালো লাগে না শুনতে ভালো লাগে, তা একটু অন্যরকম হলো তাই না? ভালোবাসা মানুষের জীবনে আসে, সবসময় আসে, কখনো আগে কখনো পরে। অনেকে বলে আমার জীবনে কেন ভালোবাসা আসলো না, কিন্তু ভালোবাসা কিন্তু আসে না এমন না, আগে পরে মিলিয়ে কিন্তু ভালোবাসা একটা সময় হঠাৎ করে এসে পড়ে। অনেক সময় বোঝাও যায় না যে কখন আপনার মনে ভালোবাসা জেগে গিয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুয়েল চৌধুরী আছেন আমাদের সঙ্গে, আরো আছেন অনেকে নাম লিখেন না যারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন 16260 তে, তাদেরকে বলছি বন্ধু অবশ্যই SMS করার সময় আপনি আপনার নামটি লিখতে একদমই ভুলবেন না, কারণ আপনি এত কষ্ট করে SMS টি লিখলেন আর যদি আপনার নামটি না লিখেন তাহলে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয়। সো বন্ধু SMS করার সময় অবশ্যই FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু জানেনই তো, বারবার করে মনে করিয়ে দিচ্ছি একদমই দেরি করবেন না, এখনই SMS করা শুরু করে দিন যে আগামী বৃহস্পতিবার দ্যাট মিন্স 12 ফেব্রুয়ারিতে কিন্তু আপনার স্পেশাল ভালোবাসার গল্প শুনতে আমরা চাচ্ছি, সবাইকে শোনাতে চাচ্ছি। সো বন্ধু একদম মিস করবেন না, এখনই SMSটা করে ফেলুন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। যেহেতু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, শনিবারে তো আমরা থাকছি না, বৃহস্পতিবার আমরা আছি আপনাদের সঙ্গে। সো বৃহস্পতিবার আপনার সেই চমৎকার ভালোবাসার গল্প কিন্তু আমরা শুনতে চাচ্ছি, আর যার ভালোবাসার গল্পটি সবচেয়ে বেশি চমৎকার হবে সবচেয়ে বেশি রোমান্টিক হবে তার জন্য কিন্তু রয়েছে একটি স্পেশাল গিফট হ্যাম্পার্স। তো বন্ধু একদম দেরি করবেন না, এখনই SMS টি করে ফেলুন। অলরেডি অনেক SMS করা শুরু করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরো SMS আমি চাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ভালোবাসার গল্প কিন্তু শুনতে চাচ্ছি ভালোবাসা বর্ষের আগে 12 ফেব্রুয়ারিতে। সো এখনই SMS করুন। আর বন্ধুরা আপনারা জানেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মেহেরিন, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর যারা ফেসবুকে আছেন অবশ্যই অনেক অনেক বেশি করে কমেন্ট করুন, কমেন্টে অবশ্যই FM গুরু লিখতে একদমই ভুলবেন না। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। উড়ে গেছি স্কেপে, আছি বড় স্কেপে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসে মিশে হলেও যদি কেন বাসন ভালো লাগে নাচে আমার, ও ক্ষতি ফলো করেছি ফলো তোমাকে তো একবার,
আটকে থাকে, দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, জানো কে থাকে, দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, যদি সে জানালা খোলা রাখে তবে ডেকো আমাকে। দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, হো তার থাকে সারাক্ষণ ছোট ছুটি ঘরে একোনা রকম, হাসি মুখে সারাক্ষণ ছোট ছুটি ঘরে কোনো কোন, চারিদিকে ভালোবাসা ছড়িয়ে তার ভালোবাসাহীন। দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, ও।
This track was downloaded from FusionBD.com.
94.4 ভালোবাসার বাংলাদেশ।
সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা, ভালোবাসার দারুণ এক সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি বন্ধু। তোমরা আছো দেশ এবং দেশের বাইরে থেকে। আমি জানি যে বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে প্রায় 40 লক্ষের উপরে এই লিসনার্স কমিউনিটি মেম্বার আমার সাথে ভালোবাসার বাংলাদেশের এই এই দারুণ আয়োজনে সবাই একসাথে হয়, এবং সেই ভালো লাগা সবার মাঝে আরো চতুর্গুণে ছড়িয়ে পড়ুক, সেই ভালো লাগা আরো সবার মাঝে বহুগুণে ছড়িয়ে যাক, সেই প্রাণান্তকার প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি দিনের পর দিন। এবং আমরা জানি যে কোন রকম ভালো লাগার সুদৃষ্ট কোন প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারিনি, কিন্তু ওই যে বারংবার বলি টানেলের মধ্যে একটু সামান্য বর্ণচ্ছটা, একটু আলোকচ্ছটা মানুষকে স্বপ্ন দেখায়, এই বুঝি এই অন্ধকার এই আলোকচ্ছটার হাত ধরে মনে হয় ভোর হবে, এই আলোকচ্ছটার হাত ধরেই মনে হয় নতুন কোন সূর্যের কাছাকাছি আমরা যেতে পারব, এখনই মনে হয় সময় এসেছে সূর্যকে ছুঁয়ে দেখার, এখনই মনে হয় সময় এসেছে দারুণভাবে ভালো লাগার ভালোবাসার সমুদ্রে অবগাহন করার। সেই স্বপ্ন বিলাসী মানুষদেরকে নিয়ে, সেই স্বপ্নের ফেরিওয়ালা আমি গুরু এহতেশাম বারংবার উপস্থিত হয়ে আপনাদের মাঝে বারংবার এই ভালো লাগা এবং ভালোবাসার কথা বলি। পরিস্থিতি যেমনই হোক না কেন, সিচুয়েশন যত বেশি অন্যরকম হয়ে যাক না কেন, ভালোবাসার কথা বলতে কখনো আমরা পিছপা হই না, কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত বড় মেমনাস্ত্র তৈরি হোক সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে ভালোবাসা এমনই একটি অস্ত্র, সবকিছুকে ছাপিয়ে গিয়ে ভালোবাসার জয়গান জয়োৎসব হতে বাধ্য। আজকে আসতে গিয়ে আরেকজনের সাথে দেখা, ফয়সাল। ফয়সালের মধ্যে কোনো আকুতি ছিল না, শুধু একটি কথাই বলবার ছিল যে প্রচন্ড ভালোবাসে আপনাকে আমি, প্রচন্ডভাবে আপনার ভক্ত আমি। ইভেন আমার বউ, তার নাম শ্রাবন্তী, সেও প্রচন্ড ভক্ত আপনার। একটু কথা বলেন, কথা বললাম কোনো কারণ ছাড়াই, কোনো চাওয়া বা অন্য কোনো বিষয় কোনো কিছুই না, শুধু হাউমা করে কাঁদছিলেন না, বলছিলেন যে অনেক ভালোবাসি আপনাকে আমরা, অনেক শ্রদ্ধা করি। এই শ্রদ্ধার জায়গা থেকে একটু কথা বলতে মন চাচ্ছিল বিধায় ফোন করা বা কথা বলা। আমি সোহান, তাদের একমাত্র পুত্র সন্তান শ্রাবন্তী এবং ফয়সাল, সবার জন্য অনেক অনেক দোয়া করি, এবং এরকম ভালোবাসায় যারা আমাকে প্রতিদিন সিক্ত করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আমি চলে যাচ্ছি আমাদের আজকের মূল অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে। যথারীতি আজকের হট সিট প্রস্তুত আমাদের আজকের অতিথি বন্ধু, যাকে নিয়ে এই ভালোবাসার বাংলাদেশ তার নতুন আরেকটি দিন আরেকটি ক্ষণ উন্মোচন করতে যাচ্ছে, সেই মানুষটি উপস্থিত হয়েছেন এবং অলরেডি আমাদের হট সিটে বসেছেন। আমি আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশ আপনাকে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ ভাইয়া, যে আমাকে এরকম একটা প্রোগ্রামে আমার ভালোবাসার গল্প বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য।
সব মিলিয়ে অনেকেই কিন্তু এই ধরনের ভালোবাসার কথা বলতে আসে, আপনার কি মনে হয়েছে কোন প্রণোদনা থেকে হঠাৎ মনে হলো যে না ভালোবাসার এই কথাগুলো অনেক বড় একটা প্ল্যাটফর্মে শেয়ার করার প্রয়োজন আছে?
অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামটা অনেক আগে থেকেই শোনা হয়, তো হচ্ছে লাস্ট প্রোগ্রামটা শোনার পরে আমার মনে হয়েছিল, আর আমার ফ্রেন্ডরা অনেক আগে থেকেই বলেছিল যে তুই বলতে পারিস তোর ব্যাপারটা, তুই তোর ভালোবাসার কথাটা তুই জানাতে পারিস সবাইকে, আর
তাহলে সময় না নি। ইনফ্যাক্ট আমিও, আমরা তো যেমন সময় নিতে চাচ্ছি না, ঠিক সেই রকম ভাবে আমার লিসনার্স বন্ধু যারা বারংবার টেক্সট পাঠাচ্ছে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/dhakafm90.4 এবং আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 তে বারবার SMS করে জানিয়ে দিচ্ছে তারা আজকের ভালোবাসার অতিথি বন্ধুর কথা শুনতে চায়। সো আপনি আপনার মতো করে শুরু করবেন, তার আগে আমি একটু ঘুরে আসি এমার কাছ থেকে।
জি গুরু, আর নেক্সট উইকে কিন্তু 14 ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন ডে, এটা আমরা সবাই জানি, আর সবাই অনেক বেশি সেলিব্রেট করতে চায়, আর আমাদের FM গুরুকে তো কেউ মিস করতে চায় না। সো সবার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তে কিন্তু FM গুরু FM দোস্তি নিয়ে থাকছে, অনেক 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 বেশি সারপ্রাইজ নিয়ে কিন্তু থাকছে আপনাদেরই সঙ্গে। সো বন্ধু একদমই মিস করবেন না 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তে FM গুরুকে FM দোস্তিতে। আর বন্ধু একটু আগে আমি যা বলেছিলাম যে ভালোবাসার বাংলাদেশে কিন্তু ভালোবাসা বাংলাদেশ কিন্তু 12 তারিখ, যদিও 14 ফেব্রুয়ারি আগে পড়ে গিয়েছে, তো কোনো সমস্যা নেই, আপনার ভালোবাসার গল্পগুলো কিন্তু আমরা জানতে চাচ্ছি, আর যে ভালোবাসার গল্পটি সবচেয়ে বেশি রোম্যান্টিক অনেক বেশি সুন্দর হবে তার জন্য কিন্তু থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার্স। তো বন্ধু এখনই সেলফোনটা হাতে নিন, হাতে নিয়ে SMS করুন গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। অলরেডি অনেক টেস্ট এসে গিয়েছি এবং কমেন্টে কিন্তু আপনি করতে পারেন www.facebook.com/dhakafm90.4 এ, আর যাদের কমেন্ট যারা অনেক বেশি কমেন্ট করবেন এবং SMS করবেন তাদের মধ্য থেকে কিন্তু আমাদের ভালোবাসা বাংলাদেশের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনার ভালোবাসার গল্পটি কিন্তু আমরা উপস্থাপন করছি 12 ফেব্রুয়ারিতে। সো একদম মিস করতে চাইবেন না আশা করছি, এখন SMS করুন।
একটা ছোট্ট করেকশন আর কি, যে অবশ্যই নট নেসেসারিলি যে যারা বেশি পরিমাণে টেক্সট বা কমেন্টস লিখবে, এটা কি আমার একটা টেকনিক ছিল কিনা জানি না, বেশি লাইক নেয়ার আর কমেন্টস নেয়ার, কি জানো একটা অ্যাড দেখি এখন বর্ডারের ওইপারে একটা অ্যাড দেখি, একটা লাইকের জন্য এভাবে কি জানো একটা বাংলা অ্যাড হয় না, পাগল হয়ে আছে,
একটা লাইক দে দে
বাবা,
ইটস আ বাটারফ্লাই পাউট অর সামথিং এভাবে দিচ্ছে, তাও তো একটা ট্র্যাক হচ্ছে না।
আর এসএমএস বেশি করলে আমাদের জন্য সুবিধা হয়, একটা কমেন্ট
যাই হোক, এটা হয়তো তোর একটা স্ট্র্যাটেজি, বাট আমি বলে রাখি ভালো যে এটার পেছনে অন্য কোন বিষয় না, শুধু আপনারা লাইক দিন এবং অবশ্যই কমেন্টস করুন, এবং আমরা আমাদের মতো করে আমাদের যে লিসনার্স আমাদের ভালোবাসা বাংলাদেশের যে জাজ প্যানেল তারা আপনাদের সাথে কমিউনিকেট করবে ফ্রিকুয়েন্টলি, আমাদের র্যান্ডম সিলেকশনের ভিত্তিতে আপনাদেরকে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে আপনাদেরকে ওভার টেলিফোন ইন্টারভিউ নিতে নিতে যাদেরটা সবচেয়ে বেশি মনে হবে যে না এই অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি প্রায়র ভ্যালেন্টাইন ডে দারুণ একটা গিফট হতে পারে লিসনার্সদের জন্য, তাদেরকে হয়তো ফাইনালি তারা লক করবে, বিষয়টা হয়তো এরকম। সো আপনারা যত বেশি সংখ্যক পরিমাণ টেক্সট বা কমেন্টস করুন সেটা হয়তো ইমাকে খুশি রাখবার জন্য, বাট অ্যাট লিস্ট আপনার লাইক বা কমেন্টস করুন যাতে করে তাদের মধ্য থেকে আমাদের জাজেস প্যানেল তাদের এক্সপেক্টেড জুটিকে খুঁজে পায়, এবং আমাদের 12th February এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ, যে ভালোবাসা বাংলাদেশ সারা বছর জুড়ে ভালোবাসার কথা বলে, 14th February আমরা সেলিব্রেট করব ভালোবাসা বাংলাদেশের প্ল্যাটফর্মে অন 12th February অ্যান্ড 14th February যদিও আমাদের ডেট না এফ এম দোস্তির, আমার যত মনে পড়ে স্যাটারডে হচ্ছে সেদিন, তারপরেও আমরা আনুষ্ঠানিকভাবে নতুন আরেক মোড়কে এফ এম দোস্তিকে নিয়ে পদযাত্রা শুরু করছি, সেটির জন্য আমরা বেছে নিয়েছি 14th February সো ওই দুইটা দিন আমি চেয়ে নিচ্ছি এবং আমার জন্য ক্যালেন্ডার বুক করে নিচ্ছি, সো প্লিজ বুক ইউর ক্যালেন্ডার অন 12th and 14th February অ্যাজ ওয়েল, দুই সবাইকে সাথে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সামনের দিকে কন্টিনিউ করব। বাট এখন বসে আছে সেই মানুষটি, তার বর্ণনা দিয়ে বরং অনুষ্ঠান শুরু করি, আমি কি দেশে আছি নাকি বিদেশে, মাঝে মাঝে কনফিউজ হচ্ছি, আবার সম্বিত ফিরে পাচ্ছি যখন এমা বলছে যে লিসনার্স আপনারা কি ভালো আছেন, তখন মনে হচ্ছে যেন আমি প্ল্যাটফর্মে আছি, মানে একদম ওয়েস্টার্ন লোক, অনেকদিন পরে মনে হচ্ছে যে মানিয়ে গেছে কারো অবয়বে বা কারো এক্সপ্রেশনে বা কারো অ্যাটিটিউডের সাথে, আজকের যে অতিথিবন্দী তাকে দেখে এই কথাটা আমাকে বলতেই হয়, এবং আমি স্পেশালি ব্লেজারে মেয়েদেরকে দেখতে আমার খুব ভালো লাগে, যখন মনে হয় যে কোন কর্পোরেট কোম্পানির চিফ মোস্ট এক্সিকিউটিভ লেভেলে কেউ আছে এবং সে ধরনের গেটআপে থাকে, বাট এই ধরনের গেটআপের সাথে আমি কখনো ব্লেজার দেখিনি, বাট সব মিলিয়ে আজকের অতিথি বন্ধু যে হট সিটে বসে আছে তাকে আসলে মনে হচ্ছে যে একদম ওয়েস্টার্ন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে এমন কোন অ্যাটিটিউডের কোন একজন বসা আমার সামনে, তার সঙ্গে আমি চাচ্ছি যে সে নিজে একটু ছোট্ট বর্ণনা দেখ, তার নামটা একটু বলুক, দেন চলে যায় তার জীবনের কথায়।
আমি মেহরিন বলছি, আমি ইন্টার পাস করলাম 2014 আর এখন পড়াশোনায় আছি।
এই তো অলমোস্ট ওকে, মেরিন আমরা শুনি আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকে একদম আপনার মতো করে আপনি শুরু করুন, আমরা শুধু বোধ হয়ে আপনার জীবনের কথা শুনব।
আমি বড় হয়েছি গ্রামে আমার দাদু বাড়িতে, তো হচ্ছে আমি স্কুলটা শুরু হয় আমার কিন্ডার গার্ডেন থেকে, ছোটবেলা থেকে স্টুডেন্ট ভালো ছিলাম সব সময়, মানে একদম প্লে থেকেই ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট, তো হচ্ছে ওখানে ফ্রেন্ড স্কুলে ফ্রেন্ড হয়, তো আমার স্কুলে ছিল হচ্ছে মানে আমি যে কিন্ডার গার্ডেনে পড়তাম আমার বাড়িটা গ্রামে ছিল, বাট স্কুলটা মফ চলে ছিল আর ওখানে একটাই কিন্ডার গার্ডেন স্কুল ছিল, তখন প্রাইমারিতেই পড়াশোনা করত, তো আমার মা হচ্ছে গ্রাম থেকে আমাকে ওখানেই ইয়া করায় আর অ্যাডমিট করাই, আর হচ্ছে আমার মানে বাসা থেকে স্কুলটা অনেক দূরেই ছিল, মানে যাওয়া আসা করতেও প্রবলেম হতো, তাও হচ্ছে মা ওই কিন্ডার গার্ডেনে আমাকে অ্যাডমিট করাই, তো ওখানে ছেলেরা ছিল সবাই, মেয়েরা খুব কম ছিল, দুই তিনটা মেয়ে ছিল আমার সাথে, আর ওখান থেকেই পড়াশোনা শুরু আমার, তারপর সবসময় ভালো রেজাল্ট, স্কলারশিপ, কিন্ডার গার্ডেন স্কুলে তো হচ্ছে আপনার ক্লাস টু থেকে স্কলারশিপ স্টার্ট হয়, তো তখন থেকেই আমার স্কলারশিপ ছিল, আর হচ্ছে আমি ফাইভে আবার দুটো স্কুলে পড়াশোনা করতাম, একটা হচ্ছে তখন আমি ফার্স্ট টাইম সমাপনী এক্সাম দিই, তো তখন কিন্ডার গার্ডেন স্কুলে তখন সনদ ছিল না, তখন আমার ইয়াতে প্রাইমারি স্কুলে অ্যাড হতে হয়েছে,
একসাথে দুই তিনটা প্রেম, তুই শুনছিস মনে হয়,
আমি শুনিনি, তোর
সার্কেল তোর সার্কেল শুনতে পারিস, আমি শুনিনি, ইনফ্যাক্ট শোনা যায় আসলে। তো একসাথে দিন তিনটে স্কুল, তাও বা ক্লাস ফাইভে থাকা অবস্থায়, হ্যাঁ ঠিক আছে,
ফাইভে স্কলারশিপ দেওয়ার
জন্য বাধ্য হয়ে আরেক জায়গাতে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা তারপর
প্রাইমারি স্কুলে, তো হচ্ছে সকালে ক্লাস করতাম কিন্ডার গার্ডেন আর বিকালে ক্লাস করতাম প্রাইমারি স্কুলে। তো পড়াশোনা চলছিল ভালোই, তারপর আমি ফাইভে সমাপনী দিলাম, এক্সাম ভালোই হলো। আমি স্যারের বাড়িতে ছিলাম এক্সামের জন্য, আমাকে যে স্যার পড়াতো তার বাড়িতে প্রায় এক মাসের মতো ছিলাম স্কলারশিপ দেওয়ার জন্য ফাইভে। তো ভালো করে স্কলারশিপ দিই, তো আমার হচ্ছে ফাইভে একটা এক্সাম খারাপ হয়েছিল ম্যাথ, ম্যাথের জন্য আমার ট্যালেন্ট পুল হয়নি, আমার হচ্ছে জেনারেল গ্রেডে স্কলারশিপ আসে ফাইভে। তো আমি তখন যখন স্কলারশিপের রেজাল্ট আসে আমি বিলিভ করতে পারিনি যে আমি স্কলারশিপ পাবো, অনেক হ্যাপি হয়েছিলাম, বাবা মা অনেক মানে তাদের এক্সপেক্টেশন ছিল যে ট্যালেন্ট পুলে আসবে, টিচারদের।
মেরিনার হাইট কত?
আমার আমার 5'3"
5'3"
হ্যাঁ
এত লম্বা, মানে এটা কি কোনো অ্যাডভান্টেজ আছে মেয়েদের 5'3" মানে হিউজ? আমি বলছি যে এরকম কোন অ্যাডভান্টেজ আছে কিনা যে নিচে পা রেখে মাথায় উপরে থাকলো বায়ুমন্ডলে খোঁজ খবর নিলে, হ্যাঁ এরকম কোন ব্যাপার আছে?
না অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে শর্ট, মানে আমার আপিরা আরো।
আমি কি ভুল শুনছি না ঠিক শুনছি, তুমি বললে যে তোমার ফ্যামিলির মধ্যে তুমি সবচেয়ে?
হ্যাঁ আমার আপি যারা বড় আপি লাস্ট হচ্ছে 5'5"
এটাই লাস্ট,
হ্যাঁ আর আমি তারপরে 5'3"
হাইয়েস্ট কোনটা তাহলে?
হাইয়েস্ট 5'9"
5'9" মানে কি আপুরা?
হ্যাঁ আমার মেজো কাকার মেয়ে,
মেজো কাকার মেয়ে, বিয়ে হয়ে হয়নি মনে হয়?
বিয়ে হয়ে গেছে
আলহামদুলিল্লাহ, না হলে আমি অবশ্যই দোয়া করতাম তার জন্য, তার উপযুক্ত যোগ্য পাত্রস্থ হোক।
না আপনার হাজবেন্ড ওরকম হয়নি আসলে, এতটা হাইট মেয়েদের সাথে তো ওরকম
হয়। 5'9" ইজ ভেরি ক্লোজ টু দীপিকা, না বাংলাদেশে আমি আসলে হাইট খুঁজে পেলাম না দেখে বর্ডার পার হয়ে বলতে হলো, 5'10" দীপিকা সো ফার, দীপিকা পাডুকান, সো 5'9" হিউজ হিউজ। আমি তো 5'3" বহুদিন পর দেখলাম বলে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা লম্বা লম্বা টাইপের, মানে
আমার ফ্যামিলিতে সবাই হাইট বেশি।
আচ্ছা আচ্ছা, তো দেখা যাক, আমরা ছিলাম তোমার স্কুলের ওই ট্রান্সফরমেশন গুলো নিয়ে, ফাইনালি তোমার জেনারেল স্কলারশিপ হলো তাই তো, ট্যালেন্ট পুল হলো না তারপর থেকে?
তারপর নতুন টিচার হাই স্কুলে, তো আমি গার্লস স্কুলে অ্যাড হই, আমার ওখানেই তো হচ্ছে পড়াশোনা চলতে থাকে ভালোই। ক্লাস 7 উঠে স্কলারশিপ দেওয়ার কথা ছিল কিন্তু স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায় তখন আর দিতে পারি না। তারপরে 8 যখন উঠি তখন আমার বাড়ি থেকে এসে যে ক্লাস করতে প্রবলেম হতো, মানে আমি বললাম আগেই তো বলেছি যে হচ্ছে আমি গ্রাম থেকে মাফসলে ক্লাস করতাম, তো হচ্ছে আমার চলাফেরাটা একটু মানে গ্রামের মতো ছিল না, একটু আলাদা ছিল সব সময়ই, তো এটা সবার চোখে পড়তো, তো অনেক ডিস্টার্ব করতো, আমি ক্লাস 6 থেকেই অনেক ডিস্টার্ব করতো আমাকে। তো হচ্ছে যখন 8 উঠি তখন আরো ডিস্টার্ব বেড়ে যায়, ছেলেরা অনেক বেশি ডিস্টার্ব করে, সাইকেল নিয়ে পিছনে পিছনে আসে, তারপর হচ্ছে বাইক নিয়ে আসে, আমার আমার মানে হচ্ছে তো আমার তখন শুধু পড়াশোনা, আমি তখন এগুলো বুঝতামই না, মানে এখন যতটা বুঝি এখন যতটা নিজেকে নিয়ে, তখন একদম ইনোসেন্ট একটা মেয়ে ছিলাম, শুধু পড়াশোনা বাবা মা এটা ছাড়া আর কিছুই না, মানে কোনো প্রোগ্রামেও যেতাম না পড়াশোনার জন্য যে আমার পড়াশোনা হ্যাম্পার হবে, আমি একদিন পড়তে পারবো না। তো এইটে ফার্স্ট যখন আমি এটে উঠি তখন অনেক প্রবলেম হয়, একটা ছেলে আমাদের বাড়ির কাছে ডিস্টার্ব করে আমাকে, তো মা পরে যে পড়াশোনা হচ্ছিল না যেতে পারছি না স্কুলে, তারপরে আমাকে স্কুলের পাশে খালামণির বাসা ওখানে নিয়ে যাই, তো ওখানে পড়াশোনা করি। আর তখন মানে এইটে আমি প্রায় 7-8 মাস পড়াশোনাই করতে পারিনি, তো তারপর 3 মাস পড়াশোনা করি আমি খালামণির বাসা, ওখানে গিয়ে টিচার ঠিক করে দেয়, আর আমার একটা কাজিন ছিল আমার সাথেই পড়তো, তো ওর সাথেই থাকা হতো আমার, ও আর আমি একসাথে পড়াশোনা করতাম। তো পরে এইটা স্কলারশিপ দেওয়ার সময় বাবা আসে, আবার যেদিন স্কলারশিপ এক্সাম সেদিন আমার বাবা দেশের বাইরে থাকে, সৌদি আরব থাকে,
তো বাবা আসে, তো বাবা আমাকে বলে যে হচ্ছে তোমার জন্য আইপড নিয়ে আসছি, মানে এক্সাম দিব সকালে, সে রাতে আমাকে বলে। তো অনেক এক্সাইটেড, তখন নতুন আইপড বের হয়েছে। তো হচ্ছে এক্সাম দিতে গেলাম বাবার সাথে দেখা করে, বাবা সকালে আসলো আমার সাথে দেখা করে, বাবা থাকলো, আমি এক্সাম দিতে গেলাম, দিয়ে আসলাম, ভালো এক্সাম হলো। দেন নেক্সট ডে তে আবার কি হলো, তখন তো আবার হচ্ছে মানে দুইটা এক্সাম একদিনে হতো, সকাল বিকাল। তো পরের দিন ম্যাথ ছিল সকালে, আমি এক্সাম দিতে যাব, তখন শুনলাম যে বাবা অ্যাক্সিডেন্ট করছে, মানে রিক্সা অ্যাক্সিডেন্ট করছে। তো তারপর ওই টেনশন নিয়ে এক্সাম দিই, তখনও আবার ম্যাথ এক্সাম খারাপ হয় আমার, আমি 60 মার্কস আনসার করি। তারপর তখন এক্সাম দিয়ে আসার পরে আমি একদমই ভাবিনি যে আমি ভালো রেজাল্ট করব। তো পরে যখন আমি তো 9 অ্যাডমিট হই সায়েন্স গ্রুপ নিয়ে, তো 6 মান্থস লেটার আমার রেজাল্ট আসে। তো আমার একজন ফেভারিট টিচার, সায়েন্সের ক্লাসরুমে বসেছিলাম, তিনজন অফিসার আসছে স্কুলে, তো স্যার ভাবছে যে হয়তো স্কুল পরিদর্শক আসছে দেখার জন্য, রেজাল্ট যে নিয়ে আসছে সেটা বুঝতে পারে নাই, স্যারও বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারিনি। তো পরে যখন হেড স্যার রুমে গিয়ে কল করলো যে এরকম স্কলারশিপ আসছে স্কুলে, রেজাল্ট আসছে, আমাকে স্যার ডেকে নিয়ে বললো যে তুমি তো স্কলারশিপ পেয়ে গেছো। আমি মানে তখন
মানে
হ্যাঁ আমি ভাবতেই পারিনি যে আমি স্কলারশিপ পেয়ে গেছি 60 মার্কস আনসার করে ম্যাথ। মানে আমার টিচাররাও শকড, তারা দেখেছে যে আমার এক্সাম খারাপ হয়েছে, তো কি কি করে আসলো। তো পরে স্যারদের একটা ইয়ে ছিল যে অন্য সাবজেক্ট আমার অনেক ভালো ছিল রেজাল্ট, এই জন্য হচ্ছে স্কলারশিপটা আসছে। তো 9 পড়াশোনা করি, 9 রেজাল্ট অনেক ভালো ছিল, আমাদের আবার তখনই সিজনশীল স্টার্ট হয়, 9 প্রথম বছর আমি যখন 9 পড়ি তখন। তো সিজনশীল কোশ্চেনে তো সবাই রেজাল্ট খারাপ করছিল, বাট তার মধ্যে আমার রেজাল্ট ভালো হচ্ছিল। মানে আমার তখন 9 টেন্ডেন্সি ছিল এটাই যে আমার এসএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে এরকম। আর ছোটবেলা থেকে ড্রিম ছিল বাবা মায়ের আমার নিজেরও যে আমি মেডিকেলে পড়বো, তো সেরকমই যাচ্ছিল, পড়াশোনা সেরকমই হচ্ছিল। 9 রেজাল্ট খুব ভালো ছিল, ওখানেই ছিলাম খালামণির বাসায়, বাড়িতে আর যাওয়া হয়নি। তো আর হচ্ছে আমার যার সাথে অ্যাফেয়ার ছিল,
অ্যাফেয়ার ছিল আমি
তখন না, মানে হচ্ছে তখন আমার ফ্রেন্ড,
আচ্ছা আমি চমকাই গেছি কারণ তুমি পড়ালেখা,
তখন হচ্ছে মানে আমার ফ্রেন্ড হয় আর কি।
আচ্ছা মানে কোন রকম ভূমিকা ছাড়া হঠাৎ করে বললে তো একদম চমকাই গেছি, শুধু পড়ালেখা পড়ালেখা
পড়ালেখা, তার মধ্যে হচ্ছে
আর তার মধ্যে লম্বা হওয়া, নিজের পা মাটিতে রেখে আকাশের খোঁজ খবর নেওয়া, এর মধ্যে হঠাৎ করে প্রেমের প্রসঙ্গ চলে আসে। আচ্ছা যাক, প্ল্যাটফর্মটা শুনি কিভাবে কি হলো।
তো আমি আমার ফার্স্ট ফ্রেন্ড হয় 9 যখন পড়ি তখন,
ডিস্টার্বেন্স গ্রুপের মধ্যে কেউ একজন সাইকেল বা বাইক নিয়ে যারা ডিস্টার্ব করতো তাদের কেউ,
আমি কোচিং করতাম।
আচ্ছা কোচিং সেন্টার ক্লাস 9,
ক্লাস 9 কোচিং করতাম তখন, আমি 8 থেকে ফোন ইউজ করি কারণ আমার বাসা থেকে এসে যে ক্লাস করতে লেট হতো, আর হচ্ছে মা থাকতো হচ্ছে বাড়িতে, আমি থাকতাম খালামণির বাসায়, তো মা কথা বলতে হতো, এই জন্য আমি ফোন ইউজ করতাম ক্লাস 8 থেকে। তো 9 ওর আমার ফ্রেন্ড হয় হিন্দু, ও আমাকে বলে ফ্রেন্ডশিপ করবে আমার সাথে স্কলারশিপের রেজাল্টের পরে। তো ঠিক আছে, আমি মানে হঠাৎ করে ও যখন আমাকে বলে যে আমার সাথে একটা লেটার লিখে আমার জন্য, মানে ফ্রেন্ডশিপ করার জন্য একটা লেটার লিখে আমাকে, তো ওটা হচ্ছে আমার একটা স্যারের ছেলে অনেক লাজুক, তাকে লেটারটা দেয় আমাকে দেওয়ার জন্য। এখন ও এতটাই লাজুক যে আমাকে লেটারটা দিতে পারছে না, বলতেও পারছে না। তো আমার কাজিন ছিল, তো আমরা একসাথেই পড়তাম, তো ও কি করছে মানে ওর বয়ফ্রেন্ড, ওর তখন আবার রিলেশন ছিল ক্লাস 9 রিলেশন ছিল, ওর বয়ফ্রেন্ড ওকে বলছে যে মেহরিনকে তো একটা লেটার দিছে, তো হচ্ছে লেটারটা তুমি চেয়ে নিও। তো ও আবার কি করছে, লেটারটা চেয়ে নিছে। আমি তখন ভাবতে পারিনি, আমি ভাবছি যে হয়তো আমাকে কেউ, অনেক ছেলেরা ডিস্টার্ব করে তো তাদের মধ্যে হয়তো কেউ হবে। তো পরে আমি লেটারটা পাওয়ার পরে, লেটারটা এমন ছিল যে আমরা একসাথে কোচিং এ পড়তাম, আমি মানে আমি কারোর সাথে কথা বলতাম না, খুব চুপচাপ থাকতাম ছেলেদের সাথে, মেয়েদের সাথে প্রচন্ড কথা বলতাম কিন্তু ছেলেদের অনেক এফেক্ট করতাম। তো আমাকে লিখছে যে তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার সবকিছুই ভালো লাগে, তোমার চোখ দুটো বেশি সুন্দর, আমাকে নিয়ে আর কি অনেক কিছু লিখছে ওটাতে। আর হচ্ছে পরে বলছে দেখো আমি তোমার সাথে রিলেশন করতে চাচ্ছি না, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছি তুমি যদি চাও। তো আমি ওই লেটারটা পেয়ে একদমই অবাক হয়ে যাই যে ফ্রেন্ড আমাকে লেটারটা দেয়। আমি কখনো ভাবতেই পারি নাই, মানে ওকে নিয়ে আমি ফান করতাম কোচিং এ অন্য ফ্রেন্ডদের সাথে, মানে ও ছিল আমরা নাইনে পড়তাম তো ওকে একটু বড় বড় লাগতো সবার থেকে, তো আমি আবার অন্য ফ্রেন্ডদের সাথে ওকে নিয়ে ফান করতাম, সেই আবার আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তো পরে আমি আর কিছু ভাবি নাই, আর স্টুডেন্টও ভালো ছিল আর ভদ্র ছিল, এজন্য আমি আর না করি না, ওকে ফোন করি। ও আবার লাস্টে লিখে দেয় যে হচ্ছে তোমার যদি ফ্রেন্ডশিপ করার ইচ্ছে থাকে, তো তখন আবার ওর বাবার কাছে ফোন ছিল, ওর নিজের ফোন ছিল না যে আমাকে এই টাইমে ফোন করবে। তো হচ্ছে ও বলছিল আমাকে 10টায় ফোন করতে, তো আমি মার আমি ফোন নিয়ে মাকে বলি, আবার আমি মার সাথে অনেক ফ্রি যে মা এরকম, তো ওর বাবা ছিল আবার ডক্টর, ও চিনতো সবাই, তো মাকে বললাম যে মা এরকম তো আমাকে শুভ্র বলতেছে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে।
আমার নামটা শুনিনি আরেকবার,
শুভ্র।
শুভ্র
হ্যাঁ, তো হচ্ছে আমি ওর সাথে কথা বলবো। তো মাও কিছু বলে নাই, ও স্টুডেন্ট ভালো তো হেল্প হতেই পারে। আমি ওকে 10টার দিকে ফোন করি, দেন ওর বাবা রিসিভ করে, তা আমি আঙ্কেলকে বলি যে আঙ্কেল শুভ্রকে দেয়া যাবে, তো আঙ্কেল তখন ওকে ডেকে ফোনটা দিল। তারপর কথা বললাম কিছুক্ষণ, যে আমি ওকে বললাম যে তুমি আমার সাথে কেন ফ্রেন্ডশিপ করতে চাও, আমি তো তোমার সাথে কখনো কথাই বলিনি, অন্য ছেলেদের সাথে কথা বললো তোমার সাথে কখনো কথা বলিনি, তো হঠাৎ করে কেন আমার সাথে ফ্রেন্ডশিপ কেন করতে হবে, আর ওখানে তো অনেক মেয়েরা ছিল, ওদের সাথে না করে কেন আমার সাথে। তো বলে যে আসলে ফ্রেন্ড হিসেবে আমার তোমাকে ভালো লাগে, এই জন্যই তোমার সাথে ফ্রেন্ডশিপ করা। তো আমি তখন থেকে ওর সাথে কথা বলা, তারপর এই ব্যাপারটা আবার জেনেই যায় অন্য ফ্রেন্ডরা, তো হচ্ছে আমাকে খেপাতো আমি যখন রাস্তায় যেতাম, মানে ছোটবেলায় যেটা হয় আর কি,
ছোটবেলায় এরকম হয় নাকি আমি তো জানি না, হয়েছে নাকি তোর ইমা, অত তো ছোটবেলায় পার হয়নি, ছোটবেলায় এরকম হয় তাই তো,
মানে স্কুল লাইফে,
স্কুল লাইফে।
তো হচ্ছে ও কথা বলা হতো, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আমার ওর সাথে, আর অন্য ছেলেরা আমাকে ওকে নিয়ে খেপাতো,
মেরিন শুভ্র,
হ্যাঁ
মেরিন প্লাস শুভ্র,
না ওটা বলতো না, বলতো যে আমাকে দেখে বলতো এই শুভ্র এই শুভ্র, মানে এরকম করতো। তা আমি এগুলো আসলে কেয়ার করতাম না, যে বলতেছে বলুক এরকম। তো ও হঠাৎ করে ইন্ডিয়া চলে যায়, হিন্দু তো ওদের, মানে হচ্ছে হিন্দুরা তো ম্যাক্সিমাম,
না হিন্দু মানে ইন্ডিয়া না, তবে হয়তো কোনো কারণবশত ইন্ডিয়া গেছে আর কি, বা চলে গেছে
পড়াশোনার জন্য চলে গেছে। তো ও আমাকে বলে যে 2 মাস পরে ও ইন্ডিয়া চলে যাবে। তারপর কথা হচ্ছিল,
ইনফ্যাক্ট স্টুডেন্ট হিসেবে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ইন্ডিয়াতে যায়, ছেলের স্পেশালি, সেখানে হিন্দু বা মুসলিম না। আমার যেমন প্রচুর ফ্রেন্ডস আমি দেখেছি যে
ওর ফ্যামিলি, শুধু ওর বাবা থাকে এখানে,
হয়তো তাদের এরকম
আছে, ভাইয়া ওর মা সবাই ইন্ডিয়া থাকে।
আচ্ছা তারপর
তো লাস্ট যেদিন চলে যাবে তার আগের দিন আমার বাসায় আসে আমার সাথে দেখা করতে, ওর অনেকগুলো ফ্রেন্ড নিয়ে আসে, আমাদের সাথেই পড়তো সবাই। তো হচ্ছে ও ওর ফোন থেকে আমার একটা পিক তুলে নিয়ে যায়, আমি যেরকম ছিলাম সেরকমই, আর আমাকে একটা গিফট দিয়ে যায়, একটা শপিস দিয়ে যায়। তো আমি ও চলে যাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, চলে যাচ্ছে পড়াশোনার জন্য আবার আসবে, ও তো আর একদমই চলে যাচ্ছে না। বাট ও অনেক আপসেট ছিল যে চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। তো তারপর ও যেদিন চলে যাই ওই দিন লাস্ট কথা হয়, ইন্ডিয়া গিয়ে আবার ও মানে অন্য সিম ফোন নিয়ে ইন্ডিয়ার ফোন থেকে আমাকে কন্টিনিউ ফোন করতো, ইন্ডিয়া থেকে তখন আমাকে ফোন করতো, তখন হচ্ছে 2010, আমি তখন 9 পড়ি, প্রায় কথা হচ্ছে। আর খুব ভালো গান গাইতো, আমাকে গান শোনাতো, শুনতাম। আর ওই ছেলে বলতে ওর সাথেই শুধু কথা বলা হতো আমার, আর কারোর সাথে না।
কি ধরনের গান ভালো করতো সে?
ও রবীন্দ্রসঙ্গীত, আধুনিক তারপর হিন্দি
ওর গাওয়া সবচেয়ে ভালো গান, পছন্দের গান কোনটা ওর গলাতে তোমার ভালো লাগতো?
রবীন্দ্রসঙ্গীত গুলো খুব ভালো লাগতো,
যেমন
আমারও পড়ানো যাহা চাই,
আর
একটুকু ছোঁয়া লাগে,
আর
আর হচ্ছে আমার হিয়ার মাঝে।
তুমিও কি একটু একটু গাও নাকি?
না, আমি ও আমাকে সবসময় বলতো যে তুমি আমার কাছে গান শিখতে পারো।
আচ্ছা, তারপর
তো ও ইন্ডিয়া চলে যায়, কথা হয় মাঝে মধ্যে। তারপর ও আমি যখন ক্লাস টেনে উঠি, আমি ক্লাস টেনে ওঠার পরে ও হঠাৎ করে একটা মেয়ে ফোন করে আমাকে ইন্ডিয়া থেকে যে তুমি কি শুভ্রর গার্লফ্রেন্ড। তো তখন আমি শকড হয়ে যাই যে আমি কি করে শুভ্রর গার্লফ্রেন্ড হবো, আমি তোর ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। তো ওই মেয়েটা আবার শুভ্রকে লাইক করে, ইন্ডিয়ারই একটা মেয়ে। তো হচ্ছে আমাকে বলতেছে যে আমি তো ওকে লাইক করি আর শুভ্র তো তোমাকে লাইক করে। তো আমি বলছি শুভ্র আমাকে লাইক করে মানে? শুভ্র তোমার খুব ভালো ফ্রেন্ড, ও আমাকে লাইক করতে যাবে কেন? তো ও বললো যে হ্যাঁ, ও তো তোমাকে খুব লাইক করে। তো আমি মেয়েটা থেকে তখন শুনে মানে একদম শকড হয়ে যাই। আমি সবসময় কারো কোনো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না এই জন্য যে সে আমাকে প্রপোজ করে না বসে, আর সে শুভ্র আমাকে লাইক করে, আমার কাছে অনেক নেগেটিভ লাগে ব্যাপারটা। তো তারপর ও আমাকে বলতে সাহস পায় না, কারণ আমি প্রচন্ড রাগে ছিলাম, প্রচন্ড জেদি। তো ও মাকে বলছে, আমার মাকে, যে আন্টি আমি মিলিকে লাভ করি।
তোমাকে বলেনি?
আমাকে বলেনি, মার সাথে ওর ভালো ইয়ে ছিল, মার সাথে ফ্রি ছিল, আমাকে বলার সাহস পায়নি ও যে আমি ওকে কিভাবে নিব এতদিন ধরে একটা ভালো ফ্রেন্ডশিপ। আর আমার সবসময় ওকে বলা যে শুভ্র তোমার সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ এই জন্য যে সারা জীবন ফ্রেন্ড থাকবা, অন্য কিছু কখনোই হবে না, কখনো বলতেও পারবো না তুমি আমাকে। তো হচ্ছে মাকে এই কথাটা বলে যে ও আমাকে লাভ করে। তো মা বলে যে দেখো এটা তো কখনোই পসিবল না, তুমি হিন্দু আর আমরা মুসলমান, এটা তো মানে সমাজ কখনোই মেনে নিবে না। তো বলছে আন্টি আমি দরকার হলে মুসলমান হয়ে যাব। তো ও মা তখন ওকে আর কিছু বলে নাই।
আচ্ছা, তারপরে
তারপরে ও আমি ওর সাথে অনেক রাগারাগি করি, ও যেগুলো একটা শপিস আমাকে গিফট করছিল ওটা ভেঙে ফেলি। তারপরে ও 2010 লাস্ট দিকে বাংলাদেশে আসে, আসার পরে ওই যেদিন আসে তার পরের দিনে আমার সাথে দেখা করতে চলে আসে বাড়িতে, আমাদের বাড়িতে। তো ওর সাথে আমি যখন দেখা হয় আমি ওকে বলছি দেখো আমি তোমাকে শুধুমাত্র ফ্রেন্ড ভাবি, সবসময় এটাই ভাবতাম, আর তুমি যে আমাকে এরকম বলবা যে তুমি আমাকে লাভ করো, তোমার সাথে আমি রিলেশনে যাবো, এটা ইম্পসিবল, কখনোই না। আমি কখনোই এমন না যে আমি মানে আমার নিজের মুসলিম ছেলেদের সাথে আমি কথা বলতে ইয়ে করি, তো হচ্ছে তোমার সাথে কেন আমি রিলেশনে যাব। তো আমি ওর সাথে রাগারাগি হয়, আর আমি আইসক্রিম খুব লাইক করি, তো আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। তারপর ওটা ছিল 2010 পহেলা বৈশাখ ছিল, 14 এপ্রিল। ওই দিন আমার ওই স্যারের ছেলে যে লাজুক, ওকে,
নাম লাজুক না, চরিত্রটা লাজুক আর কি, আচ্ছা
সৌরভ নাম,
সৌরভ,
তো ওকে নিয়ে আমার বাসায় আবার আসে। তারপর আমি সৌরভ কি করলো, আমার ফোনটা নিয়ে ওর নাম্বারটা আমার ফোনে সেভ করে দিল, ও নাম্বারটা নিয়ে চলে গেল। শুভ্র ওরা দুজনেই চলে গেল অনেকক্ষণ কথা বলার পরে। শুভ্র আর কিছু বললো না আমাকে রিলেশনের ব্যাপারে, ও অনেক মানে বলছে আমাকে, কিন্তু আমি ওকে বুঝাইছে যে এটা সম্ভব না কখনো। তারপর ওই দিন রাতে আবার মানে আমার একটা ফ্রেন্ড ছোটবেলা থেকে একসাথে পড়া হয় ওর সাথে, একই টিচারের কাছে, ওই মানে সৌরভের ফোন থেকে ও আমাকে টেক্সট করে কি করছো। আমি তখন মনে করছি যে সৌরভই টেক্সট করছে আমাকে। আমি আমি আবার হচ্ছে প্রচন্ড মানে গান শুনতাম তখন হেডফোনে সারা রাত, এটা আবার আমার ফ্রেন্ডরা সবাই জানতো, আর আমি হৃদয় খানের অনেক ফ্যান ছিলাম মানে। তো আমাকে বললো যে কি করো, তো আমি বললাম যে হচ্ছে আমি সং শুনি। তো কি সং শুনো? হৃদয় খানের। তো আমাকে বললো, আবার টেক্সট রিপ্লাই দিচ্ছে আমাকে যে হৃদয় খানকে এত লাইক করো যে সারাদিন সং শুনো। তো আমি বলি হ্যাঁ আমি হৃদয় খানকে অনেক লাইক করি। তো এরকম কথা তো ছিল। তারপর আমাকে আমার ফেভারিট কি এটা জানতে চাইলো, সবকিছুই ডিটেলস। আমার একটু অবাক লাগছিল যে
সুব্রত এরকম না,
সৌরভ এরকম না। হ্যাঁ তো কি করছে? আমি মানে নিজের কাছে ভাবতে পারছি না। আবার আমাকে ও টেক্সট করছে একটা যে তুমি এত সং শুনলে তো তোমার কানে প্রবলেম হবে, তখন তো কানের ডক্টর নিয়ে আসতে হবে আমার। আমি এটা দেখে আরো শকড হয়ে যাই যে এই কথা কি করে সৌরভ বলতে পারে। তো পরে আমি ওই দিন মানে পয়লা বৈশাখে আমি ঢাকা চলে আসবো তারপরের দিন। তারপর আমি ওই দিন রাতে পয়লা বৈশাখের রাতে মেলায় যাই আমাদের ওখানে। তারপর ওখানে শুভ্র ছিল, সৌরভ ছিল, সবাই ছিল। আমার মানে আমার যে ফ্রেন্ড হয় পরে ও খুব ভালো আর্ট করত আর ও আলপনা করতো মুখে, তো আমি আলপনা করতে খুব লাইক করতাম। তো শুভ্র আমাকে বললো কি যে চল ওর থেকে আলপনা করে নিয়ে আসি। তো আমি বললাম যে না আমি ওর থেকে আলপনা করব না। ওকে চিনতাম, দেখতাম, একসাথে পড়তাম, বাট বললাম না যে আমি আসলে অ্যাভয়েড করতাম। তো করিনি আমি ওর থেকে আলপনা। তারপর চলে আসি, তো ওই ছিল সকালে আমি সৌরভকে ফোন করি যে সৌরভ রাতে তোমার কি হয়েছিল। তো আমাকে সৌরভ বলে যে আমি ছিলাম না, ওটা ওটা প্রসূন ছিল। তো আমি তখন ইয়ে হয়ে যাই যে প্রসূন কেন আমার সাথে এমন করতে যাবে।
আমরা কিন্তু অনেকগুলো নামের মধ্যে হারিয়ে যাচ্ছি কিন্তু মেরিন, লেট মি ক্লিয়ার ফার্স্ট। প্রথমটা হচ্ছে
শুভ্র,
শুভ্র যে ফ্রেন্ড, বাট ফ্রেন্ডের বাউন্ডারি ভেদ করে সে প্রেম চাচ্ছে, রাইট? লাজুক লতা, তার নাম হচ্ছে স্যারের ছেলে সৌরভ, যেহেতু কোনো প্রবলেমের মধ্যে আসতেছে না, যেহেতু কথায় বলতে বলতে তো বছর পার, ঠিক আছে, ওখানে আমাদের কোনো টেনশন নেই। প্রসন্ন যে শুভ্র সৌরভ লাজুক লতার নম্বর ব্যবহার করে কথা বলেছে, রাইট?
প্রসন্ন একসাথেই পড়তাম আমরা,
একসাথে পড়তে গেল প্রসন্ন। এবার আরেকজন আছে যে আবার আলপনা করতে পারে, সেই কি প্রসন্ন?
হ্যাঁ সেই,
বাঁচা গেছে, তিনজনের মধ্যে আছি, ঠিক আছে, প্রসন্ন, শুভ্র এবং সৌরভের ভিতরে আছি, প্লিজ কারি অন।
তো মানে আমি ওর থেকে আলপনা করিনি, আমি চলে আসি বাসায়। তারপর সকালে আমি ঢাকায় চলে আসি। তো সকালে সৌরভকে ফোন করে আমি বাসে উঠি। তো আমি বললাম কি যে প্রসূন আমার সাথে এমন করছে, আচ্ছা তুমি প্রসূনকে বলবো আমার নাম্বারে যেন একটু ফোন করে। তো আমি ঢাকায় চলে আসার পরে রাতেও আমাকে ফোন করে, 15 এপ্রিল রাতে, রাত 9:30 বাজে, তখন ফোন করে আমাকে বলে যে তুমি কি আমাকে ফোন করতে বলেছ? তো আমি বললাম যে হ্যাঁ, তুমি কেন আমার সাথে এমন করলা? তো বলে যে আসলে না, তোমার কথা সবার থেকে শুনি তো, যে তুমি একটু ডিফারেন্ট, কারোর সাথে কথা বললো না, এই জন্য একটু দেখলাম যে তুমি কি রকম। তা বলি এটা কোন ধরনের ফেজলামি এরকম? তুমি তো নিজের পরিচয় দিয়ে কথা বলতে পারতো, তুমি সৌরভের হয়ে কেন কথা বলতে গেলা? তো বলে আমি তো ভাবছিলাম যে নিজের পরিচয় কথা বলে যদি তুমি আমার সাথে কথা না বলো। তো শুনো, হিন্দু, তিনজনই হিন্দু এদের। তো তারপর ওর সাথে ওই কথা শুরু হয়। তারপর বলে যে আচ্ছা ঠিক আছে, তো আমরা তো বন্ধু হতে পারি। তা আমি বলে আচ্ছা ঠিক আছে, বন্ধু হওয়া যাই। তা আমি বললাম যে দেখো, শুভ্র কিন্তু আমার সাথে এমন একটা কাজ করছে, আর আমি কিন্তু তোমার থেকে এইটা কখনোই আশা করব না যে এটা তুমি করতে পারো। তো বলে যে না, আমাদের ফার্স্ট মানে এই ছিল যে আমরা কখনো রিলেশনে যাব না, গুড ফ্রেন্ড থাকবো সবসময়। তো বলে যে ফ্রেন্ড তো তুমি করে বল আর কি, আমরা তুই করে বলবো। তো ওই দিন থেকেই তুই করে বলি, আমি ঢাকাতে ওর সাথে কথা হচ্ছে, কন্টিনিউ কথা হচ্ছে, সারাদিন মানে কথা বলি। তো ওই সময় আমি ফোনে আমার একটা ফ্রেন্ড ছিল রুফ নামের, আমি হচ্ছে মানে ও আমার থেকে সিনিয়র ছিল 3 ইয়ার। তো আমি ওকে মানে এতটা বেশি কথা বলতাম আর ও আমাকে বুঝাতো সব ব্যাপারগুলো, সবকিছু। তো হচ্ছে ওর প্রতি অনেকটা উইক হয়ে যাই।
কার দিকে নিঃসন্দেহে প্রসন্ন এবং রূপ, রূপের সাথে কথা বলাটা বেড়ে গেছে হঠাৎ, এই তো তখন কিছুটা দুর্বলতা রূপের প্রশ্নে কাজ করে। প্রসন্ন তো বন্ধু হিসেবে কথা বলতেছে, তার সাথে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন হয়, বাট এজ এ ফ্রেন্ড, রাইট? তুই তো কারি সম্পর্ক একদম পিওর ফ্রেন্ডশিপ, এবং বলে দেওয়া হয়েছে খবরদার তুমি আবার ওই একই ঘটনা পুনরাবৃত্তি করো না, ওই যার নামটা কি জানো, শুভ্র, শুভ্রর মতো করো না। বাই দিস টাইম রূপের সাথে পরিচয়, রাইট? যে তোমার 3 বছরের সিনিয়র, দেন তারপর
তো ও ঢাকায় থাকে, রুফ ঢাকায় থাকে। তো আমি এটা প্রসূনকে বলি যে এরকম রফ নামে
ওর সাথে পরিচয়টা কিভাবে? তোমাদের একই কলেজ?
না না না,
আচ্ছা
প্রসুন,
না না রফের সাথে পরিচয়,
রফের সাথে ঢাকায় পরিচয়।
আচ্ছা,
তো হচ্ছে তারপর রফ হঠাৎ করে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়, তো ওটা আমি মেনে নিতে পারি না যে মানে হঠাৎ করে আমার
সাথে, যেহেতু বাইদিস টাইম একটা দুর্বলতা তৈরি হয়েছিল।
হ্যাঁ, তো হচ্ছে আমি তখন প্রসূনকে বলি যে আমার মানে প্রচন্ড খারাপ লাগতো তখন। তারপর
কতদিন কমিউনিকেশনের পর হঠাৎ সম্পূর্ণ মানে বন্ধ করে দেয়া যোগাযোগ?
প্রায় ছয় সাত মাস।
ছয় সাত মাস, আচ্ছা। তারপর
তো পরে ওইটা আবার প্রসূন আমাকে বুঝাতো যে দেখ রফ আসলে তো শুধু ফ্রেন্ড ছিল আর কিছুই না, তুই ওকে নিয়ে আর ভাবিস না। তো ওই কথাটা যতটা রফের সাথে বলতাম এখন দ্বিগুণ করে হচ্ছে প্রসূনের সাথে, প্রচন্ড পরিমাণে কথা বলতাম ফোনে সারাদিন সারা রাত এরকম।
সারাদিন?
সারাদিন কথা বলতাম
সারা রাত।
হ্যাঁ, যখন তখন
একাকিত্বটা দূর করার জন্য হলেও কথা মাত্রাটা বেড়ে গেছিল।
হ্যাঁ, আর ও কথা বলতো, ও শেয়ার করতো। ওর আবার হচ্ছে বাবা ছিল না, ওর ফ্যামিলি ওর মা একটা জব করতো আর ছোট বোন
প্রসূনের।
হ্যাঁ, তো ওর এই ব্যাপারগুলো শুনতাম সবকিছু, ওর বাসায় প্রবলেম সবকিছু আমাকে বলতো, আমি আমার ব্যাপারগুলো ওকে শেয়ার করতাম। তো হচ্ছে তারপর আমি ঢাকায় প্রায় 15 দিনের মতো ছিলাম, দেন আমি আমার মামা সৌদি থাকতো, সে আসে মামার সাথে ঢাকা থেকে চলে যাই।
তুমি তখন কোন ক্লাসে রফের সাথে যখন পরিচয়?
ক্লাস 10 এ পড়ি তখন।
ক্লাস 10 এ?
হ্যাঁ,
14। এটা কি মানে ফর দা ভেরি ফার্স্ট টাইম যে তুমি কোন ভালো লাগা ভালোবাসা এগুলো এক্সপেরিয়েন্স করছো? ব্যাপারটা কি এরকম
আসলে কি ওর ব্যাপারটা
রফের সাথে কথা বলার
অবস্থায় ভালোবাসা ছিল কিনা আমি জানি না,
বাট ওইদিকে টার্ন হচ্ছে মানে ইটস সামথিং ডিফারেন্ট, মানে ফ্রেন্ডশিপ তো আর না,
মানে হঠাৎ করে ফ্রেন্ডশিপ
কিন্তু মনে হচ্ছে কোথায় জানো
মানে আমাদের রফের সাথে আমার রিলেশনটা এমন ছিল যে ওই রিলেশনটার কোনো নাম ছিল না। বড় ভাইয়া, সে আমার 3 বছর বড়, কথা বলা হতো
বাট শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল তাও বলা যায় না,
না সব ব্যাপারই কথা হতো তার সাথে,
একটা উইকনেস সব মিলিয়ে।
হ্যাঁ, তো মানে যেই হোক সে কারোর সাথে কথা বলে হঠাৎ করে অফ হয়ে যাওয়া এরকম, তো ওটা আবার প্রসূন আমাকে ইয়ে করে সাপোর্ট করে অনেক। তো আমি 15 দিন পর ঢাকা থেকে চলে যাই, তখন আমি আবার একটা ব্যাপার বা আমার বাবা আমার জন্য একটা ল্যাপটপ পাঠাই, ল্যাপটপটা পেয়ে আমি অনেক হ্যাপি। তো পরে বাড়িতে যাই, আমি বাসে ছিলাম, তো প্রসূনকে বললাম যে তুই কি বাসস্ট্যান্ড থাকবি, ওর বাসা আবার ছিল বাসস্ট্যান্ডের কাছেই, তো বলে আচ্ছা ঠিক আছে তুই আয় এসে আমাকে ফোন দিস আমি বাসস্ট্যান্ড থাকবো। এর আগে ওর সাথে একসাথে পড়া হতো ক্লাস 8, একই টিচারের কাছে একই স্কুলে, আমি গার্লস স্কুলে ও বয়েজ স্কুলে চলে যাই কিন্তু কিন্ডারগার্টেনে একই স্কুল। তো ওই প্রথম ওর সাথে ওরকম কমিউনিকেট, সামনাসামনি বন্ধুত্ব হিসেবে কথা বলা দেখা করা। ও আমি যখন বাস থেকে নামি ও এই পাশে দাঁড়ানো ছিল, মামা আমার সাথে ছিল, আমার তো আমার সাথে দেখা করতে ভয় পায়, মামার সাথে ছিল তো এই জন্য আর সামনে আসেনি, ওমার জন্য একটা আইসক্রিম কিনে ওই পাশে দাঁড়িয়ে থাকে, তো ওই আইসক্রিমটা দিতে পারে না, আমি রিক্সা করে চলে আসি মামার সাথে বাসায় চলে আসি। দেন আমি ওকে ফোন করি যে আমার সামনে আসলি না কেন, তো বললো যে আসলে আমি ভয় পাচ্ছিলাম মামা ছিল সাথে তো এজন্য। আমি বলি তো আইসক্রিম কিনে দাঁড়িয়েছিলি, আইসক্রিমটা তো দিলে হতো। তো বললো যে আচ্ছা ঠিক আছে তোকে পরে আইসক্রিম খাওয়াবো। তো ও তখন এসএসসি পাস করছে, মানে এসএসসি পরীক্ষা দিছে রেজাল্ট দিবে এরকম একটা সময়, তো ও রেজাল্ট দিছে, ওর ভালো রেজাল্ট এ প্লাস আসছে, আমি অনেক হ্যাপি। ও বাসায় ওর ব্যাপারটা আমি তখন আবার মাকে শেয়ার করি যে প্রসূন আমার খুব ভালো ফ্রেন্ড, আর প্রসূনকে মা চিনতো, নামে চিনতো আমার কাছে, আমার সাথে প্রাইভেট
শুভ্রর সাথে কমিউনিকেশন একদম বন্ধ।
হ্যাঁ, শুভ্রর সাথে একদম বন্ধ, ওখানেই শেষ।
আচ্ছা, তারপর
শুভ্র হচ্ছে 6 মাস পরে একবার ফোন করতো, কথা বলতাম।
আচ্ছা,
আর ওই সময়টাতে একদমই ছিল না, মানে প্রসূনের সাথে যখন আমি কথা বলি তখন শুভ্রর সাথে একদমই ছিল না, কথাই বলতাম না, ও ইন্ডিয়া চলে যায় ওর মতো থাকে আমি আমার মতো। তো আমি হচ্ছে ও হচ্ছে বাসেই মাকে বলি যে আমার এরকম একটা ফ্রেন্ড আছে, আমার তো মা কিছু বলে না আমাকে, মা ওকে চিনতো পার্সোনালি, তো পরে মা আমি বললাম যে প্রশান্ত রেজাল্ট ভালো করছে তো আমার বাসায় আসবে, মিষ্টি নিয়ে আসতে যাচ্ছে। মা বললো ঠিক আছে। মা আমাকে এতটাই ট্রাস্ট করতো যে আমি যে কারোর সাথে কথা বলি মানে আমি কখনো কারোর সাথে রিলেশনে যাব না এরকম। আমার ফ্রেন্ডরা যারা কাছে ছিল, আমি ভালো স্টুডেন্ট আর হচ্ছে ফাইজলামি করতাম, কখনোই কোন ছেলের ব্যাপারে কোন ছেলের সাথে রিলেশনে যাব এইরকম মন মানসিকতা আমার ছিলই না। আমি জাস্ট সারাদিন দুষ্টমি করব, ঘুরবো, গান শুনবো হেডফোনে, মানে তখনই আমি যে ফোনে কানে হেডফোন দিয়ে রাস্তায় হাঁটতাম, গান শুনতাম, এরকম ডোন্ট কেয়ার একটা ভাব ছিল। তো হচ্ছে ও বাসায় এসে মিষ্টি নিয়ে, ওর রেজাল্ট ভালো হয়, তো মিষ্টি খাই। নিয়ে আসার পরে আমার ল্যাপটপ নিয়ে আসে, ল্যাপটপও দেখতে আসে, তো ও একটা পেন ড্রাইভ নিয়ে আসে। আর হচ্ছে আমি ওকে বলেছিলাম যে কিছু গান নিয়ে আসার জন্য পেন ড্রাইভে করে, তো গানগুলো নিয়ে আসে, আমি রেখে দিই। তখন ওই দিন আধা ঘন্টার মতো ছিল আমার বাসেই। তারপর কয়েকদিন পরে ওদের ফ্রেন্ডরা পিকনিক করছিল, তো ওকে ইনভাইট করেনি। আমার একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, আশাদের বাড়িতে ওদের ফ্রেন্ডরা পিকনিক করছে, তো আমাকে বলতেছে যে ওরা তো পিকনিক করছে, আমি তোর বাসায় পিকনিক করব। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার আমিও এনজয় করব। তো ও তারপর আমি মাকে বললো যে মা এরকম প্রশান্ত আসতে যাচ্ছে বাসায়, দুপুরে খেতে যাচ্ছে, তো মা বললো ঠিক আছে আসুক। আর তখন ওর এমন একটা যে মার সাথে ওর কথা হচ্ছে কন্টিনিউ সব ব্যাপারে, যে আমি পড়াশোনা করি না, টেনে ওঠার পরে আমার পড়াশোনা একটু ইয়া হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, আমি পড়াশোনা করি না। রোফের ব্যাপারটা নিয়ে একটু আফসেট ছিলাম, ঢাকায় যাই, ল্যাপটপ পাই, সব মিলিয়ে পড়াশোনা একটু গ্যাপ। তো মা ওই ব্যাপারে আবার ওর সাথে কথা বলতো যে
রোফের আর ফোন আসে না,
না রোফের সাথে টোটালি অফ
অপেক্ষা।
আমি ট্রাই করতাম, তারপর যখন প্রশনের সাথে কথা বলি তখন হচ্ছে রোফের ব্যাপারটা ভুলে যাই।
ট্রাই মানে কি, ফোন দিতে?
হ্যাঁ, ফোনে ট্রাই করতাম, বাট ওর সিমটা অফ করে দেই।
কারণ জানো না যে কি কারণে?
কোন মানে হচ্ছে হঠাৎ করে, জাস্ট হঠাৎ করে আমার সাথে ওর অফ হয়ে যাই।
আচ্ছা, তারপর?
তো তারপর প্রশন মা পিকনিকের কথা বলে, তো আমি মাকে বলি, মা বলে আচ্ছা ঠিক আছে আসতে।
কার গলা এটা?
হ্যাঁ,
কার কণ্ঠ বাজছে এখন?
হৃদয় খান।
কি খান?
হৃদয় খান।
হৃদয় খান। দারুণ একজন গায়ক। আমি হৃদয় খানের ইন্টারভিউ নিয়েছি, ওর সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। দারুণ একজন গায়ক, সোজা মাথা দিয়ে ঢুকে মন্ত্রে অন্তরে জায়গা করে নেয়, হৃদয়ে জায়গা করে নেয়। নামকরণ এত চমৎকার, সার্থকতা খুব বহুদিন এরকম দেখা যায় না। তো তোমার পছন্দ আসলে সেই লেভেলের হৃদয় খান। এখন হৃদয় খান থাকতে থাকতে কিছু পরীক্ষা দিয়ে নাও, ভালোবাসার পরীক্ষা, ভালোবাসার গুরুর সামনে। পরীক্ষাটা হচ্ছে যে হৃদয় খানের গান রূপের সাথে যখন কথা বলতে তখন নরমালি যেমন ভালো লাগে তার চাইতে কি বেশি ভালো লাগতো?
মানে হৃদয় খানের গান, আমি হৃদয় খান যখন থেকে সিঙ্গার, যখন থেকে গায়, তখন থেকেই শুনি।
এই ভালো লাগার মাত্রা কি বেড়ে গেছিল যখন রফের সাথে কথা হতো এই সময়গুলোতে?
না, আমার সব সময় ভালো লাগতো, মানে এমন একটা সময় ছিল যে আমি হৃদয় খানের নাম লিখেছিলাম আমার হাতে,
মানে কি
কেটে
বলো কি জুলকি টাইপ, ওই যে হ্যাঁ তাই কি হাত কেটে বলতে কি দিয়ে কাটছো হাত, উলকি যে করে সেই জিনিস?
হ্যাঁ
বলো কি, নিজে নিজে?
হ্যাঁ নিজে নিজে করেছিলাম, এটাও সবাই জানতো, আমার ফ্রেন্ডরা সবাই জানতো।
ওটা কি মানে ই হয়ে যায় আবার, আমি যদি জানি যে উলকি করলে দেন আবার একটা ইটস লাইক অপারেশন, দেন আবার ওটাকে মেটাতে হয় এরকম কিছু?
না আমি আসলে অত ডিপলি করিনি, নিজে করা তো হচ্ছে।
আচ্ছা, ওটা কি ক্লিয়ার হয়ে গেছে না এখনো আছে?
না ক্লিয়ার।
ভাগ্যিস, তাও যদি হ বা দ কিছু একটা থেকে থাকে যে আসু পরবর্তী জীবনে তার সাথে সামহ ম্যাচ করে দিবে নামটা, তুমি আমার হৃদয় বা কুলে যাও, সেই কারণে তোমার নামের একটা অক্ষর লিখে রেখেছি।
আমাদের ভালোবাসার বাংলাদেশের টিমের আমার পাশে যিনি বসে থাকে বারোই দাদা, তিনি কিন্তু তার হাতে লিখে রেখেছিলেন এবং তিনি সাথে সাথে দেখাচ্ছিলেন, দেখো তার ভালোবাসার বারোই, তিনি এমবি। আমি ফার্স্ট টাইম যখন দেখি ভাবলাম কি ব্যাপার, মোবাইলের এমবি এখানে কেন?
মানে ডেটা এমবি, তুই ভাবছিস মেগাবাইট?
হ্যাঁ হ্যাঁ, মেগাবাইট।
ইজ নট মেগাবাইট, এটা হয়তো ওর কাছের কোন মানুষ। বারো এখন কি নিজের হয়ে গেছে, সে আপন কি হয়ে গেছে, আপন হয়ে গেছে? তো সেই এমবির এমবির ফুল ফর্মটা কি এখন তো জানতে পারি?
আসলে আমি এটা দেখেছিলাম আমি যখন ক্লাস সিক্সে পড়ি,
ক্লাস সিক্স।
এটা এটা হচ্ছে এমবি লেখা, আর এমবির স্পেলিং হচ্ছে মিলন বারোই।
মিলন বারোই, আচ্ছা তুমি হচ্ছে বারোই আর সে হচ্ছে মিলন?
আমার পুরো নাম হচ্ছে
তুমি মিলন বারোই, বাঁচালে তো কনফিউজ হয়ে যাচ্ছে, বারবার তো মোদিকে টান দিচ্ছি। ও তোমার নিজের নাম লিখেছিলে? এ তো নার্সিসিস্ট না কি যেন বলে একজন গ্রিক দেবতা, যে নিজের প্রেমে নিজে পাগল হয়েছিল। এ হচ্ছে আমাদের সেই মিলন বারে, যে নিজের কথা নিজে লিখেছে। আমরা তো মা এবং বদি একটা ছেলে বা মেয়েকে এক্সপেক্ট করতেছিলাম, হোয়াটএভার, তোমার ভালোবাসার মানুষটা তো তোমার হয়েছে, রাইট?
জি জি,
তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
নামটি বলে দিন।
ওর নাম হচ্ছে সাথী হালদার, বাট ওর আর একটা নাম আছে যেটাতে আমরা চিনি, সেটা স্বপ্ননীলা।
আচ্ছা স্বপ্ননীলা বা সাথী হালদার আমাদের বৌদি। বারোই হচ্ছে খুবই যোদ্ধা আমাদের ভালোবাসা বাংলাদেশের এবং দোস্তির। মাঝে সাজি তার সাথে আপনাদের পরিচয় হয় বা কথা বলিয়ে দিই, আমার অনেক ভালো লাগার একটা সত্তা বারোই, এবং তার ভালোবাসার মানুষ কথা প্রসঙ্গে নামটা আসলো, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ থেকে। চলে যায় মেরিনের কাছে। মেরিন, নাম লেখালেখির মধ্যে ছিলে তাই তো? দিয়ে তারপর
তো হচ্ছে ও বাসায় আসে আমার পিকনিকের জন্য।
প্রসন?
হ্যাঁ প্রসন। তো মা নিজে রান্না করলো আর আমরা দুজন আমার ল্যাপটপে মুভি দেখছিলাম, দুজনে বসে আমার রুমেই বসে দুজনে মুভি দেখছিলাম। তো তখন হঠাৎ করে তার মধ্যে মানে মা রান্না করার মধ্যে আমার নানু বাড়ি থেকে বিরিয়ানি পাঠাই। তো মা বলে যে এটা তুমি দুজনে খাও তোমরা। তো একটা প্লেটে করে আমি নিয়ে এসে ওর জন্য, ও তখন বললো যে একটা প্লেটে নিয়ে আসছিস, আর আমি চামচ একটাই নিয়ে আসি। তো হচ্ছে বলে যে দুজনে একসাথে খাই। আমি হচ্ছে এমন যে আমি কখনো আমার কোনো কিছু কারোর সাথে শেয়ার করি না, এমনকি কখনো আমার বেড আমার বোনদের সাথে বা কারোর সাথে শেয়ার করি না, এরকম আমার সবকিছু আলাদা।
সুচি ভাই ব্যাপার আছে নাকি?
আমি আসলে পছন্দ করি
প্রাইভেসি রাখতে পছন্দ করো।
হ্যাঁ, আমার টাওয়েল মগ
সবকিছু
সবকিছুই আলাদা। তো ও তারপর আমাকে বলে ও খাই নিজে, তারপর বলে যে তুইও খা। তো আমি বলছি যে আসলে আমি তো কারোর সাথে শেয়ার করে খাইনি কখনো আর খেতেও পারি না। তো বলে যে আমি তো এত ভালো ফ্রেন্ড, আমার সাথে শেয়ার করলে কি প্রবলেম? তো আমি আর না করতে পারি না ওকে, আমি ওর সাথে ওই বিরিয়ানিটা শেয়ার করি, একসাথে খাই। তারপরে ওটা খাওয়ার পরে মুভি দেখা শুরু করি। তো হচ্ছে ওই ডেটটা ছিল হচ্ছে 5 মে 2011। পাঁচ মে 2011। তো মা দুপুরে খাবার রান্না হয়ে যায়, দেন আমার রুমটা ছিল আমার বাড়ির দোতলাই, আমি দোতলা থেকে আমাদের ডাইনিং ছিল নিচতলাই, আমি নিচতলায় যাই ওর সাথে খেয়ে আবার উপরে চলে আসি। তো মুভি দেখছিলাম তখন ও আবার আমাকে রফকে নিয়ে খেপাতো। আমার মানে হচ্ছে আমার একটা ফোল্ডার ছিল রফের পিক, তো ও পিকগুলো বের করে আমাকে দেখাচ্ছে, খেপাচ্ছে আমাকে যে এটা তো তোমার হিরো। তাই আমি বলি যে দেখ ফাইজলামি করবি না, আমার হিরো কেন হতে যাবে? আমি ওকে হ্যাঁ লাইক করতাম, এখন ওর সাথে কথা হয় না, তো তাতে হিরো হওয়ার কি আছে? তো তারপর আমি তখন 5টা বাজে, সন্ধ্যা হয়ে যাই সন্ধ্যার আগে। তো হচ্ছে ও বলে যে আমার তো এখন যেতে হবে, আমি বাসায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলে যা। ও তারপর ওর মধ্যে কথা হচ্ছিল, তো এখন ও আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছিল যে তুই সব থেকে একটা ছেলে থেকে কি এক্সপেক্ট করিস, কি পছন্দ করিস? তো আমি পুরোটাই বলতে চাই।
জি প্লিজ মেরেন, আমি তোমাকে অনেক সাহসী মনে করেছি, তুমি যদি পুরোটা না বলো, তুমি তুমি যা বলতে চাও, যে মেসেজ গুলো সবার সাথে কনভে করতে চাও, সে মেসেজের কোনো মূল্য থাকবে না। আমি কি বুঝাতে পারছি তোমাকে? সো ইউ হ্যাভ টু ওপেন ইয়োরসেলফ 110%।
আমি বললাম যে আমি আসলে কি ছেলেদের ব্যাপারে অতটা ভাবি না, তো তারপরও আমি কিস লাইক করি।
আচ্ছা আচ্ছা।
তো হচ্ছে ও তারপরে আমার হাতে একটা কিস করে, আমার ডান হাতে, হাতটা নিয়ে। তা আমি বললাম যে হঠাৎ করে আমি বললাম, তো বললো যে কেন আমি তোর হাতে কিস করতে পারি না। আমি তখন শকড হয়ে যাই যে ফ্রেন্ড, আমরা গুড ফ্রেন্ড, তখন কিন্তু কিছুই ভাবছি না, খুব ভালো ফ্রেন্ডশিপ। তো তারপর আমি বললাম যে হঠাৎ করে আমার হাতে কিস করলি, যে করলাম। তারপর আমি ওর কাছে যাই আর একটু, দেন ও আমাকে আমার কপালে কিস করে, তারপর আমার মা চলে আসে, তো ও চলে যাই আমার বাসা থেকে। তো সে পরে
মা চলে আসে এবং কপালে চুমু দেয়া, যে ব্যাপারটা একদম কাছাকাছি বললে,
না না
ওই দৃশ্য কিছু হয়নি তো?
আচ্ছা,
মার সামনে কিছু হয়নি,
আমাকে এসে ডাক দিছে।
আচ্ছা আচ্ছা, তখন আচ্ছা আচ্ছা।
তো ও চলে যাই, তারপর আমি ও ফোন করে আমাকে গিয়ে যে তুই কি মানে আনিজি লাগছে তোর কাছে? তা আমি বলছি না আনিজি লাগার কি আছে, তুই তো আমার ফ্রেন্ডই। তো ও বললো যে
আচ্ছা, এই জায়গাতে একটু একটু বুঝবার চেষ্টা করি, এই বয়সটা পার করেছে এখন থেকে প্রায় 20-25 বছর আগে, এবং অনেকেই তোমার মতো এই বয়সটা পার করতেছে মেহেরিন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দে, ভাব আসতেছে না, নাহলে সব কথাগুলো বলতে গিয়ে আটকায়া যাচ্ছে। মেহেরিন সুযোগ করে দিয়েছে তাই কথাগুলো বলে। আমি জানি যে আমার শ্রোতা বন্ধু প্রচুর পরিমাণে দেশ বিদেশ থেকে আমার কথাগুলো শোনে, অনেকে বিভিন্ন ক্লাস্টারের বিভিন্ন এজ গ্রুপের লিসনার্স আমার আছে, 60 বছরের বৃদ্ধ বৃদ্ধাও শোনেন এবং 16 বছর ষোড়শী কোন রূপসী তন্নীয় হয়তো এখন আমার কথা শুনতেছে, হয়তো একসাথেও শোনে সবাই। বুঝবার জন্য বলছি, জানবার জন্য, বা যারা এই বয়সটা এখন এই ট্রান্সফরমেশনটা পার করছে, এই বয়স সন্ধিকাল পার করছে, যে বয়স সন্ধিকালের ঘটনা তোমার, তারাও হয়তো রিলেট করতে পারবে। এটা হয়তো যখন তুমি বলেছিলে প্রসূনকে যে আমি ছেলেদের কিস করা এই ব্যাপারটা পছন্দ করি, তখন একটা বয়স সন্ধিকালে থাকা কৌতূহলোদ্যোগ উদ্যোগ একটা মেয়ের স্বাভাবিক কিউরিয়াসিটি থেকে বলা একটা ফিলিংস এর কথা, অনুভূতির কথা, রাইট? জাস্ট একটা একটা ফিল যেটা নিজের ভেতরে অনেক গভীরে থাকে। ও বন্ধু শুনতে চাইলো, ভেতরের কথাটা বলে দিলাম, টু বি স্ট্রেট বলে দিলাম যেটা আমার ভালো লাগে। দেন ওই জায়গাতেই প্রসূন সেই জায়গাটাকে ক্যাপচার করলো, ওই জায়গাটা জাস্ট নিয়ে নিল, নিয়ে ওইটার অ্যাডভান্টেজ হাতে চুমু দেয়া, দেন কপালে চুমু দেয়া। এই যে কপালে চুমুটা যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত তুমিও কিন্তু মানসিকভাবে সামান্যতম প্রস্তুত না যে প্রসূনের সাথে তোমার এরকম কোন রিলেশনশিপ হবে, বাট কি এক অদৃশ্য টানে তুমি আস্তে আস্তে নিজেকে সঁপে দিচ্ছ, ও কেমন যেন তোমাকে ঠিক ভেতরে নিয়ে নিচ্ছে, বিষয়টা এরকম, রাইট? ভাগ্যিস ওই সময় কড়া নেড়েছিল, ভাগ্যিস কড়া নাড়ার ব্যাপারটা ওই সময় ছিল, না হলে হয়তো অনেক কিছুই তোমার কন্ট্রোলে থাকতো না তখন, ওই সময়টা ওই পরিস্থিতিটা ওই এনভায়রনমেন্টটা হয়তো এরকম, রাইট? আচ্ছা, এই এটাই হচ্ছে বাস্তবতা অ্যাকচুয়ালি, দিস ইজ অল অ্যাবাউট দ্য রিয়েলিটি।
আমি অনেক অপ্রস্তুত ছিলাম, অনেক আনিজি ছিলাম, অনেক আপসেট ছিলাম যে আসলে
ড্রাইভার পার্সন ফোন দিয়েছে ফোনের পর থেকে।
হ্যাঁ, তো ও আমাকে ফোন করে বলে যে এটা যে তোর সাথে আমি কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, তা আমি বলছি তো কি, আমি তুই কি ভাবছিস যে আমি অন্য কিছু ভাবছি, অ্যাজ এ ফ্রেন্ড, হয়তো ওরও কেউ ছিল না আর আমারও কেউ ছিল না, আর তখন আসলে আমি ভাবিই নাই ওরকম করে, কিছুই ভাবি নাই যে একটা ছেলে আমাকে আমার কপালে কিস করলো, সে আমার প্রতি উইক আছে কিনা, আমি তার প্রতি উইক আছে কিনা, এরকম কোন মানে চিন্তাই আমার মধ্যে ছিল না। ও যতটা আপসেট ছিল আমাকে ফোন করে যতটা বলছে, আমি একদম ইজি, একটু আপসেট লাগছে পরে ইজি হয়ে গেছে যে ও আমার খুব ভালো ফ্রেন্ড, মানে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা এতটা ভালো যে সারাদিন মারামারি সবকিছু বলা নিজের ব্যাপারে, ফ্যামিলির ব্যাপারে, একদম মানে খুব কাছের। তো সেই জায়গা থেকে আসলে মানে ভালোবাসার সম্পর্কটা আমি ভাবি নাই তখন। তো তারপর আমি ওই মান্স 15 তারিখে আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতো, তো ওই ছেলেটা ওকে থানায় ধরে নিয়ে যায় আমাকে ডিস্টার্ব করার জন্য। স্কুলের সামনে আমি ওর সাথে কথা বলি, তো আমাকে আবার থানায় চিনতো, আমি আমাদের স্কুলটা থানার সাথে ছিল, তো আমি থানায় যেতাম, ওসি আঙ্কেল আবার আমাকে খুব লাইক করতো। তো ওই আঙ্কেলের কাছে খবর যায় যে ও গার্লস স্কুলের সামনে আমার সাথে রাগারাগি করছে একটা ছেলে। তো ওই ছেলে আবার হচ্ছে প্রসূনের কলেজেই পড়ে ফার্স্ট ইয়ারে ওর সাথেই। তো ওই দিন আবার ওকে ফোন করে, প্রসূনকে ফোন করে ওই ছেলেটা ওকে বলে যে মিলির সাথে তো মেহেরির সাথে তো আমার এরকম অ্যাফেয়ার। তো হচ্ছে তো প্রসূন আমাকে ফোন করে বলে যে তোর কি এরকম ওর সাথে অ্যাফেয়ার? তো আমি বলি কিসের অ্যাফেয়ার, আমি তো ওকে ওর সাথে কথাই বলি না, ওর সাথে আমার কি অ্যাফেয়ার হবে? আমি খুব রেগে যাই প্রসূনের সাথে। আর প্রসূনের একটা ফ্রেন্ড আমাকে লাইক করত, তো ও আবার এটা শুনে প্রসূনকে বলছে যে তোর ওর নাকি কোনো কিছু নাই, তো ও এখন তো অ্যাফেয়ার করতেছে শুনলাম। তো
থাউজেন্ডস অফ লাইক, মিলিয়নস অফ লাইক, বিলিয়নস অফ whatever you want. তাহলে তারপর একদম ছোটবেলা থেকে এই ধরনের মানে এই ধরনের মানুষের অ্যাট্রাকশন, বন্ধু হওয়ার চেষ্টা, প্রেমিক হওয়ার চেষ্টাটা দেখে দেখে একদম বড় হওয়া, রাইট?
হ্যাঁ, ছোটবেলা থেকে।
এবং বান্ধবীরাও কি খুব ঈর্ষা টির্ষা করতো যে কিরে তোকে এত সবাই পছন্দ করে, কই আমাদেরকে তো কেউ ওইভাবে খেয়াল করে না, এরকম কোন ব্যাপার ছিল? না, ওরা মেনে নিত যে না স্বাভাবিক, এর যে স্মার্টনেস, এই যে ধরনের গেট আপ নিয়ে থাকি বা দেখতে যেমন, তাতে এটা হবে না স্বাভাবিক।
ওরা মানে আমার ফ্রেন্ডরা আসলে বলতে গেলে ওরা আরো হেল্প করতো ছেলেদেরকে।
ও দিয়ে হয়তো তারা আইসক্রিম বিনিময়ে মিষ্টি মন্ডা এরকম কিছু খাইতো, এরকম কিছু হতে পারে।
না, আমার ফ্রেন্ডরাই করতো, আমার ফ্রেন্ডরা বলতো চল তুই আমার কাজিনের সাথে প্রেম কর, তুই আমার ভাইয়ের সাথে প্রেম কর।
ও আচ্ছা, তোমার বান্ধবীরাও তা বলতো?
হ্যাঁ, মানে পার্সোনালি ওরাও আমাকে লাইক করতো, আমার মেয়ে যারা ছিল ফ্রেন্ড।
ও যেহেতু তাদেরকে তুমি জমিয়ে রাখতে, প্রচন্ড ফান লাভিং তোমার সার্কেলের মধ্যে, তুমি যেটা বলছিলে, সেই কারণে তাদেরও তোমার পছন্দের জায়গা ছিল। হ্যাঁ, তারপর ওই ছেলেটি বললো যে না এটা আমার গার্লফ্রেন্ড, রাইট?
আচ্ছা, তো আমি খুব রেগে যাই, ও আমার স্কুলের সামনে যখন আমি ওকে দেখি আমি ওকে ডাক দিই স্কুলের সামনে, আর আমি কাউকেই কেয়ার করতাম না, যাকে যা বলার স্ট্রেট। তো হচ্ছে ও আমি ডাক দিই যে আমার কথা শোন
শোন।
হ্যাঁ,
ভয় লাগতো না তোমার এসে?
না, একদমই না, একদমই ভয় লাগতো না।
মানে কি কুম্ফু টুম্ফু বা এই টাইপের কোন ব্যাপারের সাথে এসব ছিল না তো? কুম্ফু কারাত যেগুলো প্র্যাকটিস করে
ওগুলো না, আসলে কি আমি ডোন্ট কেয়ার ছিলাম।
তাও ভালো, মাঝে মাঝে তোমার হাতগুলো পরখ করে দেখবার চেষ্টা করছি দূর থেকে যে হাত প্রয়োজনের চাইতে বেশি শক্ত কিনা, অনুভব করা দূর থেকে দেখে আর কি। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার ছিল না, বাট এমনি তুমি খুব ডেসপারেট মুভমেন্ট করতে।
তো ওকে বললাম যে, ও আমাকে বললো যে, আমি বললাম যে তুই এই কথা কেন বলতে গেলি আমাকে নিয়ে? তো ও বললো যে আসলে আমি ওকে কিছুই বলি নাই। তো বলি মিথ্যা কথা বলিস? তো পরে ও বললো যে তোর কাছের মানুষগুলোই তোর একদিন ক্ষতি করবে, আমাকে এটা বললো। আমি ওকে বললাম যে আমার এখানে ক্ষতি করার মতো এমন কোন ছেলে হয়নি যে সে আমার ক্ষতি করতে পারে। তারপরে এটা প্রসূনকে বললাম আমি, তারপর প্রসূন বললো ঠিক আছে তুই এটা নিয়ে এতটা ইয়ে করার দরকার নেই, তুই আমি তখন স্কুলে, স্কুল থেকে ব্রেক টাইমে আমি ওকে ফোন করি যে এরকম আমি তো ওর সাথে কথা বলে নিছি। তো তারপরে কতক্ষণ পরে আমি শুনতে পারি যে থানা একটা ছেলেকে ধরে নিয়ে গেছে, বাট আমি জানি না যে আসলে ওকে ধরে নিয়ে গেছে। মানে ওখানে পাশে চায়ের দোকানে আঙ্কেল ছিল, পুলিশ আঙ্কেল ছিল। তো হচ্ছে বিকালে আমি 4টায় যখন আমার ক্লাস শেষ হয় তখন আমি শুনতে পারি যে আমার জন্য ওই ছেলেটাকে থানায় ধরে নিয়ে হয়ে গেছে। না, আমি ওকে বলছি, জোরে জোরে কথা বলছি আর বলছি যে আমার এমন কেউ নেই যে আমার ক্ষতি করতে পারবে। এটা পুলিশ আঙ্কেল ভাবছে হয়তো আমাকে ইপটেজিং করছে, এর জন্য আমি এরকম রিয়াক্ট করলাম। তো তারপর এটা নিয়ে প্রশ্ন আমাকে অনেক রাগারাগি করলো যে আসলে এটা করা তো ঠিক হয়নি, ও তো আমাদেরই ফ্রেন্ড, ওর সাথে আমরা বুঝে নিতাম। আমি বললাম যে দেখ, আমি তো আসলে আঙ্কেলকে কিছুই বলিনি, আমি জাস্ট রাস্তায় কথা বলছি, তো এটা যে আঙ্কেল শুনে ফেলবে আর আঙ্কেল যে ওকে নিয়ে যাবে এটা তো আমি বুঝতে পারিনি। তারপর ও বলে আচ্ছা ঠিক আছে তুই বিকালে আমার বাসায় ক্লাস শেষ করে, ক্লাস শেষ করে আমার বাসায় যাই। ও তারপরে সব ব্যাপারগুলো আমাকে বুঝিয়ে বলে যে দেখ আসলে একটা মেয়ের কখন এরকম করতে হয় না, একটা মেয়ে কখন একটা ছেলেকে এরকম রিয়াক্ট করতে পারে না, তুই যেটা করিস একটু সফট থাকতে হয়। তো আমি ওর কথা শুনলাম, তো আমি তারপর বাসায় চলে আসি। আমার তার কিছুদিন পরে আবার আমার বাবা আসে দেশে। বাবা দেশে আসার পরে আমাকে বলে যে আমার কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না। তো হঠাৎ করে আমি ওকে ফোন করি, ফোন করে আমি বলি প্রশান্ত আমি বাবা তো চাচ্ছে না কারোর সাথে কথা বলি, আমি তো আমি তো তোর সাথে কথা বলতে পারবো না। তো তারপর ও অনেক মন খারাপ করে যে তুই আমার এত ভালো ফ্রেন্ডশিপ আমাদের এতদিন, তো যে কি করে এখন হঠাৎ করে তুই এরকম বলছিস। তারপর আমারও খুব খারাপ লাগছিল যে এত ভালো ফ্রেন্ডশিপ আমি কি করে থাকবো ওর সাথে কথা না বলে। সেই পর্যন্ত ফ্রেন্ডশিপ ছিল মানে আমার ইয়া থেকে। তো তারপর আমি ওকে আবার পাঁচ কি ছয় ঘন্টা পরে আবার ফোন করি যে আসলে দেখ আমি বাবার জন্য বলছি তোকে কথাগুলো, আমি নিজে থেকে বলতে চাইনি, আর ঠিক আছে বাবা আসছে বাবা চায় না, বাবাকে তো আর দেখাতে হবে না যে তুই আমার ফ্রেন্ড আছিস। তো পরে বাবার মানে ওর ফ্যামিলি ওর মা, ওর মার সাথে আমার মার ইয়ে ছিল কথা হতো, ওর সাথেও আমার মা কথা বলতো। তো মা ওর ব্যাপারটা বাবাকে বলে যে ও খুব ভালো ছেলে, আর এলাকায় ওকে সবাই খুব ভালো জানতো, আর হচ্ছে আর্টিস্ট ছিল তো খুব ভালো আঁকতো, স্টুডেন্ট ভালো আর্টিস্ট ছিল।
বিভিন্ন বিয়ে বা বিভিন্ন অকেশন হয়তো একে দিচ্ছে এরকম ঘটনা হয়তো ঘটতো নাকি?
না না ও হচ্ছে জাতীয় পুরস্কার।
ও আচ্ছা আচ্ছা। ও একে দিচ্ছে বলতে আমি আলপনার কথা বলছিলে তখন, তার ভিত্তিতে বললাম।
আলপনা তখন হচ্ছে ফেন্ডের পয়লা বৈশাখে
প্রোগ্রাম করা হয়। বাট জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া
ও যখন ক্লাস ও যখন একদম ছোট ক্লাসেই পড়ে না চার বছর তখনই ও জাতীয় পুরস্কার পেয়েছে আর্টে। তো তারপর আবার কথা হয় মাঝে মাঝে আব্বু, আব্বুর থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলি, আব্বুই পরে জেনে যায় ব্যাপারটা, তারপর আব্বুই ওকে অ্যাকসেপ্ট করে। ওর আমার বাসায় আসা যাওয়া হতো, আর মা ছিল মার সাথে ওর এমন হয়ে যায় যে মার কিছু দরকার হচ্ছে প্রশুন বাবা এটা নিয়ে আই, আবার ভালো কিছু বাসায় রান্না হচ্ছে পিঠা ভালো কিছু, তো ওকে ফোন করে বলে যে হচ্ছে প্রশুন বাসায় চলে আই খেয়ে যায় সে। তো আমি তারপর এর মধ্যে হঠাৎ করে বাবা একদিন ঢাকায় চলে আসে। তো বাবা অনেকগুলো ফোন ইউজ করতো, আমার চার পাঁচটা ফোন ছিল বাবার, তো বাবা দুটো ফোন রেখে যায় ব্রিফকেসে। তো আমি ওকে রাতের বেলা নয়টার দিকে ফোন করি যে শুন বাবা তো আজকে ঢাকায় চলে যাবে, তো ও বা রাতে ফোন অফ করে ঘুমাতো যে রাতে ফোন অফ করবি না আমি তোর সাথে কথা বলবো। তো ও বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফোনে রিচার্জ করে রাখবো আর ফোন অফ করবো না। ও আমি বাবার ফোন লুকিয়ে ব্রিফকেস থেকে একটা ফোন নেই, তারপর ওর সাথে বারোটা থেকে কথা শুরু হয়, কথা হচ্ছে সব অনেক ব্যাপারই। আর ওর মানে বিয়েটা নিয়ে আমি খুব এক্সাইটেড সব সময় যে হিন্দুদের বিয়ে আমি দেখব। তো ওকে আমি সবসময় বলতাম যে তোর বিয়েতে আমি প্রচন্ড মজা করব, প্রচন্ড মানে আমি নাচবো ওখানে নিজের মতো করে, তোর বিয়েটা আমি পুরোটাই শপিং করব আমি এরকম। ওই ওই দিন আবার কথা বলতে বলতে বিয়ে টপিক চলে আসছে। তো ও আমাকে বললো যে তুই তো মেয়ে তোকে তো অনেক তাড়াতাড়ি আঙ্কেল আন্টি বিয়ে দিয়ে দিবে। তো আমি বলছি যে আমি বিয়ে করব না, আমি পড়াশোনা কমপ্লিট করব দেন বিয়ে করব। তো আমি বলি যে তুই যখন বিয়ে করিস আমাকে কিন্তু ইনভাইট করবি। তো বলে যে তোকে ইনভাইট করব কেন তুই তো থাকবি। তো বলি হ্যাঁ আমি তো থাকবোই। তারপর আমি আবার ওকে তখন ফেজলামি করে বলি কি যে তোদের যখন শুভ দৃষ্টি হবে না তখন তুই যখন ইয়াটা আর কি যেটা
পাতা দিয়ে
হ্যাঁ পাতাটা যখন সরাবি তখন দেখবি যে ওখানে তোর বইয়ের জায়গায় আমি বসে আছি। এটা আমি ওকে বলে ফেলি আমি কোনো কিছু না ভেবি। ও তখন ওখানে স্টপ কিছুই বলে না। তারপর কতক্ষণ পরে বলে যে কি বললি তুই এটা? হ্যাঁ আমি তোর বউকে সরাই দিব আমি বসবো ওখানে। তো তারপর ও আমাকে বললো যে তুই কি জানিস তুই কি বলছিস? তা আমি বলি যে কেন? পরে বলে যে আচ্ছা তুই কি আমার আমাকে যতটা আমার সাথে যতটা তুই কথা বলিস যতটা ফ্রি কি কখন আমার জায়গাটা কাউকে দিতে পারবি? আমি তখন ফান করেই বলি হ্যাঁ তোর জায়গা কিভাবে আমি দিব, তুই এত ভালো ফ্রেন্ড আমার, আর ভালো ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডশিপ তো সবার সাথে হয় না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, সবার সাথে তো বেস্ট ফ্রেন্ডশিপ হয় না। তো ও তখন বলে যে তুই আমায় লাইক করিস না, তখন আমি চুপ হয়ে যাই। তারপর কিছুক্ষণ পর বলি যে হ্যাঁ লাইক করি, তারপর ও বলে যে তুই আমায় লাভ করিস না, হ্যাঁ লাভ করি অ্যাজ এ ফ্রেন্ড। তো বলে যে অ্যাজ এ ফ্রেন্ড অনলি, তাই আমি বলি যে জানি না। তারপর কিছুক্ষণ পরে ও আমাকে আই লাভ ইউ বলে,
একটু ভালোবাসায় তো বুধ হয়ে আছে আমার ওনার বন্ধুরা, কিছু খবর দে এমা।
জি গুরু, ভালোবাসার একদম মানে সবাই শুনতে চাচ্ছে যে লাস্ট পর্যন্ত কি হচ্ছে।
আচ্ছা তাহলে বড় ওখানে চলে আসি,
একটু প্যাচ লেগে যাচ্ছে।
আচ্ছা একটু বড় ওখানে চলে আসি, একদম মানে কঠিন এক জায়গাতে গিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে বন্ধুদের ইনভলভমেন্টটা কেমন একটু জেনে নি। যাক আমরা বন্ধুদের কাছে পরে আসবো, একটু পরে আমরা শুনি। আমি একটু রিকল করি মানে রিদমটা ধরিয়ে দেওয়ার জন্য, তুমি চুপ তুমি চুপ, সেকেন্ড চুপটা তুমি, রাইট? যে লাইক করিস না, হ্যাঁ করি, লাভ করিস না, করি বন্ধু হিসেবে, আমার জায়গায় কাউকে দিতে পারবি না, পারবো না। তারপর
হ্যাঁ তারপর ও কিছুক্ষণ পরে আমাকে আই লাভ ইউ বলে, দেন আমি ওকে আই লাভ ইউ টু বলি। তারপর সকালে তখন ওই সময়টা যখন আমি ওকে আই লাভ ইউ টু বলি, ফার্স্ট কোনো ছেলেকে আই লাভ ইউ বল মানে ভালোবাসার কথাটা আমার লাইফে ফার্স্ট কাউকে বলো,
ফিল করে বলো, নিঃসন্দেহে বন্ধু চিন্তা করে না,
না তখন ও যখন আমাকে আই লাভ ইউ বলছে আমি এটা নিজে থেকে ফিল করেছিলাম যে ও আসলে বন্ধু হিসেবে আমাকে বলেনি,
এবং তুমিও বন্ধু হিসেবে বলোনি তাকে, ফিল করে বলেছো,
ফিল করে বলেছি তখনই আর কি মানে
ফিলটা আসলো যে আমি তাকে ভালোবাসি,
আমি তাকে ভালোবাসি। এতদিন পরে,
কতদিন পরে,
প্রায় 8-9 মাস হবে ফ্রেন্ডশিপ, খুব ভালো ফ্রেন্ডশিপ।
কেমন ছিল ওই ফিলটা?
আমি এই সংটা বরাবরই লাইক করি,
এই টাইপের ছিল। চোখ দেখি, চোখে কি দেখতে সমস্যা হয় চশমা করলে? এত সুন্দর চোখ আমি দেখাই হলো না এখন পর্যন্ত। আসলেই সুন্দর, অনেক সুন্দর তোমার চোখ। সবচেয়ে বড় যেটা ব্যাপার, তোমার চোখ অনেক কথা বলে, এবং যখন এই গানটা পেছনে বাজছে তুমি যখন রিকল করছো তোমার সেই মুহূর্তগুলোর কথা, চোখের কোন একটা কোণে চকচক করে উঠেছে, তখন হয়তো আরো বেশি বিমূর্ত হয়ে উঠেছে আমাদের মেহরিনের আজকের এই রূপটা। বয়সন্ধিকালের এরকম একটা উন্মাতাল মুহূর্তে কোন মেয়ের মধ্যে যদি সত্যি এরকম কিছু ভালো লাগা স্পর্শ করে যায়, যেমন মন যা চায়, কল্পনা যা চায়, স্বপ্নে যা আছে, ঠিক তেমন মানুষের সাথে আমি দারুণ এক সম্পর্কে, অপার্থিব একটা সম্পর্কে জড়িয়ে পড়ছি। ইচ্ছাতে ভালো লাগার আর কি হতে পারে? ভালো লাগায় বুধ হয়ে থাকা, ভালো লাগায় মরে যেতে ইচ্ছে করা।
সকালে একটা লাল গোলাপ নিয়ে আসে আমার জন্য আমার বাসায়, আমার রুমে আমি ঘুমোচ্ছিলাম, আমাকে না বলেই হঠাৎ করে আসে আমার রুমে, এসে আমার ঘুম ভাঙায়ও। তারপর ঘুম থেকে উঠে দেখি ও আমার সামনে, তো আমি একদমই অপ্রস্তুত ছিলাম যে ঘুম থেকে উঠেই আমি ওকে দেখব। তারপর ওর পিছনে হাতে একটা লাল গোলাপ ছিল, আমি উঠে দাঁড়ানোর পর ঘুম ঘুম চোখ আমার, ও ওটা দিয়ে আমাকে প্রপোজ করে।
কি বলে?
ও আমাকে বলে যে মানে তখন তুই থেকে তুমি হয়ে যাই, আমি তোমাকে ভালোবাসি, গোলাপটা দিয়ে আমাকে বলে। তো তারপর ফার্স্ট ওকে ক্লোজলি হাগ করা, জড়িয়ে ধরা, তারপর মানে আসলে কি ওই মুহূর্তগুলো মানে বলে বোঝানো যায় না, ভালোবাসার মতো ফার্স্ট কারো কোন একটা ছেলেকে এতটা কাছে নিয়ে আসা।
আসতে হতেই পারে, বাট ছোঁয়া যে জিনিসটা যেটা হৃদয় হৃদয়কে ছুঁয়ে যায়, যে কথা পেছনে বলতেছে।
হ্যাঁ, এটাও আমার অনেক ফেভারিট একটা সং।
এটা তোমার জন্য তো আমি রেডি করে রেখেছি, কখন ভালো লাগা আর ভালোবাসায় হৃদয় ছোঁয়াছুঁয়ি হবে। আমি তো শারীরিক স্পর্শের কথা বলিনি কখনোই, আমরা ভাবছি না, আমরা হৃদয় স্পর্শের কথাই ভাবছি। স্পর্শ করে যাচ্ছে এরকম, ইটস মিরাকলিক ফিলিংস রাইট নাও, তাই না? স্টিল ইউ কুড রিমেম্বার যে সামনে এই মানুষটা দাঁড়ায় আছে, তার আবহ সকালে ঘুম থেকে উঠেই যাকে স্বপ্নে দেখবো বলে ঘুমিয়েছিলাম এই আশা নিয়ে তাকে আমি স্বপ্নে দেখবো। আই এম ভেরি ফর্চুনেট যে ঘুম ভাঙার পরপরই নেশাটা এখনো কাটিনি, সামনে এসে উপস্থিত গোলাপ ফুল নিয়ে। এত স্বপ্নের মতো করে বাঁচা মেহরিন, অল্প স্বল্প কলিজার মানুষ হলে তো কলিজা ব্লাস্ট করে মারা যাবে ভালো লাগার চোটে।
তারপর ও চলে যায় বাসা থেকে আমাকে ফুলটা দিয়ে, তো আসলে তখন থেকে ওকে ফিল করি আমি, আর ওই ফিলটা ছিল একদমই অন্যরকম, ভালো লাগা সবকিছু অন্যরকম, আমার অ্যাটিটিউড চেঞ্জ,
আর ওই অ্যাগ্রেসিভ মেটা নাই,
হ্যাঁ অনেক
ওই ডন কেয়ার বিহেভিয়ার নাই,
হ্যাঁ মানে অনেকটা চুপচাপ একা একা বসে থাকা, নিজেকে নিয়ে ভাবা যে আমি কারোর সাথে ইনভলভড, আমার জীবনের সাথে কোন একটা জীবন জড়িয়ে গেছে। তো তারপর আসা যাওয়া হতো, আমি ওর প্রায় হচ্ছে ফ্যামিলি থেকে রিলেশনটা ভালো ছিল, তো বাসায় আসা যাওয়া প্রবলেম ছিল না। এইটার এই যে আমাদের রিলেশন হয়ে যায় এটা দুটা ফ্যামিলির কেউই বুঝতে পারে না, ওর মাও না আর হচ্ছে এদিকে আমার মাও না, কেউই না। তো চলছিল ভালোই, দেখা হচ্ছে, কথা হচ্ছে যখন তখন। এমন হতো যে ও কলেজে চলে গেছে, হঠাৎ করে একটা ক্লাস করে আমার বাসায় চলে আসছে। তো হঠাৎ করে আমি বলতাম যে হঠাৎ করে কেন চলে আসলে, তো বলে যে দেখতে ইচ্ছে করছিল খুব।
এখন তুমি সবাই নাকি? আর তুই তুই না?
হ্যাঁ এখন তুমি, সবার সামনে তুই, আমরা যখন পার্সোনালি কথা বলছি তখন তুমি, যখন বাবা মা সামনে ফ্রেন্ডের সামনে তখন তুই, যখন নিজেরা পার্সোনালি কথা বলছি তখন তুমি। তো তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসছি। আবার আমার হতো এমন যে স্কুলে ক্লাস করতাম, অর্থাৎ ক্লাস
দেখা,
হ্যাঁ ও তখন আসলে কি মানে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে আসা, তো এই জন্য মানে রিলেশন যেটা ভালোবাসার সম্পর্ক যেটা, ওটা হয়ে যাওয়ার পরেও আমরা তো আর আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারি না, বন্ধুত্বের যে ইয়াটা ওটা তো চেঞ্জ করতে পারি না, ওই আগের মতোই মারামারি, হয়তো এখন একটু মানে হার্ট থেকে ফিল হচ্ছে, আগে হার্ট থেকে ফিল হতো না এখন হার্ট থেকে ফিল করছে ব্যাপারগুলো এরকম। তো আসছে, গল্প করছি, কথা বলছি, আবার চলে যাচ্ছে।
সুযোগ সন্ধানে দুই প্রেমিক প্রেমিকা সুযোগের অপেক্ষা, সুযোগ খুঁজে নিয়ে
না। আসলে আমি কি যে প্রেম করা ঠিক আছে, কিন্তু ওর সাথে যে মানে যেটা চাওয়া থাকে আমি এখন যেটা বুঝি যে
আমি ওটা মেন করতেছি তোমার,
হ্যাঁ হ্যাঁ,
দ্য বেস্ট বেস্ট পার্ট ফ্রম
আমি আসলে কি মানে তখন টেনে পড়লেও অনেক কিছুই জানতাম না, আর অনেক কিছুই হচ্ছে গুরু মানে যেটা একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের থেকে যে চাওয়া পাওয়া থাকে ওই রকম কোনো ফিল আমার মধ্যে ছিল না, আমি জাস্ট ওকে ভালোবাসতাম।
বাট তোমার লাইকিংস এর কথা আমাদেরকে বলেছো, সেটা তো পেতে মন চাইতো।
না সেটা আসলে সব সময় না হচ্ছে।
বা তোমার ওর সাথে দুষ্টু প্রেমিক সে সুযোগটা তো নিতে চাইতো।
ও ও আমি আসলে কি ফাইজলামিটা বেশি করতাম তো ওরকম
সুযোগ এনভায়রনমেন্ট ক্রিয়েট হতো না।
হ্যাঁ
আচ্ছা তারপর
মানে কিছু একটা বলতো ও মানে অনেক ফিল নিয়ে একটা কথা বলতো আমি ধরে সাপোর্ট দিতাম।
দ্যাটস হাউ আই ডিড ইট আর কি ব্যাপারটা।
হ্যাঁ
ও তো আমি তো জানি যে প্রশ্নে যতটুকু অ্যাটিটিউডের বর্ণনা দিলে চার বছর বয়স থেকে যখন ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত ওর মধ্যে প্রেমের উন্মাদনা তৈরি হবে এটা খুবই স্বাভাবিক। যা আজকে সত্যি জানো বা বেবি তোমাকে একটু অন্যরকম দেখাচ্ছে। কিসে কি বললি তুই ফটকা অন্যরকম দেখাচ্ছে, অন্যদিন ভালো লাগায় না দিলায়স্তে একটা খাবর পরিবেশটাই নষ্ট হয়ে গেল, সবে কেবল জমে উঠেছিল পরিবেশ, সব ডিস্ট্রয় হয়ে গেল, ব্যাপারটা এরকম তাই তো।
আচ্ছা
তারপর
ও বলতো আমি ওটাকে ও যেরকম আমি ঠিক তার ডিফারেন্ট, মানে দুইজন দুই পৃথিবী।
তুমি তোমার অ্যাটিটিউড থেকে পরিপূর্ণ বের হতে পারোনি আর কি, ফ্রেন্ডশিপ অ্যাটিটিউড থেকে।
না ও সবসময় সব ছিল, ও যখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ সবসময় ও সফট একটা ছেলে। আর ও লিখতো, লেখালেখিও করতো আর করতো, তো ওর ক্যারেক্টার থেকে ওরকমই ছিল, কিন্তু আমি ছিলাম আমার মতো। তো ও আমাকে অনেক চেঞ্জ করতে চাইতো, রিলেশন হয়ে যাওয়ার পরে আমাকে বলতো যে এরকম করে চুলবা না।
প্রশ্ন একটু বর্ণনা দাও তো, হাইট কত প্রথম কথা?
ওর হাইট হচ্ছে 5'11"
যা বেটা বেঁচে গেলি, 5'3" দিকে তুই তাকাইছস, আমি মিনিমাম 5'9" উপর আশা করেছিলাম। 5'11" ইটস হিউজ। এমনি লুক সব মিলিয়ে
ভালোবাসার মানুষ তো, তাকে তো কখনো খারাপ বলেই যায় না।
বাহ দশে দশ দিলাম, এবার বর্ণনা দাও।
হ্যাঁ
মানে হি লুকস প্রেজেন্টেবল রাইট সব মিলিয়ে। আচ্ছা আর লেখাপড়ায় ভালো, অনেক ক্রিয়েটিভ পার্সন, এগুলো তো ছিল,
ভালো গান গাইতো, তারপর হচ্ছে লিখতো, তারপর আঁকতো, তারপর ও ডান্স করতো, খুব ভালো ড্যান্সার ছিল, বিভিন্ন প্রোগ্রামে ডান্স করতো, তারপর মানে অলরাউন্ডার ছিল, আবার খুব ভালো ক্রিকেট খেলতো, ওর অনেক অনেক অ্যাওয়ার্ড আছে সব কিছুতে, মানে ক্রিকেটে তার ক্রেজ অনেক বেশি, আবার হচ্ছে আর্টের জন্য তার অনেক সার্টিফিকেট আছে এরকম।
আচ্ছা অনেক অনেক গুণ ছিল প্রসূল,
অনেক গুণ ছিল
তার।
তো আমি আসলে ওরকম ওইগুলো কিছুই ভাবতাম না, ওর গুণ আছে না কি আছে, আমি ওগুলো মানে ওইগুলো চিন্তা করে যে মানে ওকে ভালো লাগে বা ভালোবাসে এরকম কিছু না। আর ও আমার সাথে জাস্ট টেকনিক্যালি মানে আসছে, আমি একটা মেয়ে মানে ওর সাথে কথা বলতাম যখন এজ এ ফ্রেন্ড, আমি বলতাম এমন যে আমি বিয়ে করব না কখনোই, আমি ছেলেদেরকে ট্রাস্ট করি না, আমার কখনো মানে ফ্যামিলি হতে পারে না, আর ব্যবিত্ব প্রশ্নই ওঠে না এরকম। তো যখন ওর সাথে রিলেশন হই তখন ও এই ব্যাপারগুলো আমাকে বোঝানোর ট্রাই করতো, ফ্যামিলি একসাথে থাকা। তো তারপর আমি ও আমাকে চেঞ্জ করতে চাইতো, ও আমাকে বলতো রাস্তায় হেডফোন দিয়ে হাঁটবি না, এটা লোকজন অনেক ইয়ে করে কমেন্টস করে, এটা ঠিক না। আর আমি মাঝে মাঝে হচ্ছে ফ্রেন্ডের সাথে অকেশনালি স্মোক করতাম।
আচ্ছা স্মোক করতে? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ তো ও এটা একদমই ডিসলাইক করতো।
কোন ফ্রেন্ড?
স্কুল ফ্রেন্ড,
মানে মেয়েরা নাকি?
মেয়েরা,
ওরাও করতো
দুই তিনটা ফ্রেন্ড।
হ্যাঁ ধোঁয়া কি ভেতরে নিতে পারতো নাকি এমনি নরমালি জাস্ট ডেমো দেয়া?
আমি আসলে কি আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল,
ওর কাছ থেকে শিখেছিল কিভাবে ধোঁয়া ভিতরে নেওয়া যায়। ধোঁয়া ভিতরে পর্যন্ত নিতে পারতে মানে কাশি টাশি ছাড়াই?
হ্যাঁ গুরু পারতাম,
মানে সিগারেটের নেশার যে ফিলটা সেটা পেতে তুমি?
হ্যাঁ গুরু পেতাম।
বলো কি দেবী চৌধুরায়ন স্বয়ং আজকে বসেছে ভালোবাসার বাংলাদেশ। হ্যাঁ তারপর
তো ও এটা একদমই অপছন্দ করতো।
তুমি এত স্ট্রেট, এত বোল্ড ছোটবেলা থেকে?
হ্যাঁ আমি এরকমই, আমি হচ্ছে কি এখন যেরকম কথা বলছি এখন যে জায়গাটাতে মানে এখন সফট,
ইট ইজ সফট, মানে এর চাইতে তুমি আরো বোল্ড ছিলে রাইট, আরো ভাইব্রেন্ট ছিলে।
তো হচ্ছে ও এটা একদমই পছন্দ করতো না যে একটা মেয়ে হয়ে স্মোক করব। আমার আমি ফেসবুক ইউজ করি 2010 থেকে, ও আমাকে যখন ফ্রেন্ড ছিলাম তখন পিক দিলে অতটা বেশি রাগারাগি করতো না, তারপরে যখন রিলেশন হয় তো আমার পিক আপলোড করলে খুব রাগ করতো যে ফেসবুকে কেন পিক আপলোড করো, খুব রাগারাগি করতো। আর আমি কি করতাম, ইচ্ছে করে করে ওকে খ্যাপানোর জন্য বেশি বেশি পিক আপলোড করতাম, আর এটা নিয়ে ঝগড়া হতো, আর ঝগড়া লেগেই থাকতো, এটা সেটা নিয়ে কথা বলা।
ওকে খুব পজিটিভ হয়ে গেল প্রেমে পড়ার পর, তাই তো ফ্রেন্ড অবস্থায় তো পজিটিভনেসটা ছিল
না। না, ও আমাকে শাসন করতো, এটা করতে পারবা না, ওটা করবা না, ঠিক মতো খাও, ঠিক মতো ঘুমাও, পড়াশোনা করো।
এই চেঞ্জটা হলো প্রেম হওয়ার পরে?
হ্যাঁ, এটা আমাকে বলতো ফ্রেন্ড যখন ছিল তখন বলতো, আর অতটা নয়, কিন্তু যখন রিলেশন হয় তখন ও খুব জোর করতো, না করলে রাগ করতো এরকম। আর আমি ওর সাথে রিলেশন হওয়ার পরে অনেকটা চুপচাপ হয়ে যাই, তো সব ফ্রেন্ডরা শকড যে এটা কি হলো, মানে এত চেঞ্জ কি করে হয়ে গেলাম আমি। তো ওর কথা শোনার চেষ্টা করতাম, তাও শুনতাম না, মানে আমি হচ্ছে কি যে যখন ও আমাকে খুব জোর করতো একটা ব্যাপারে, ওটা আমি আর শুনতাম না, ওটা আমি ইচ্ছে করে ওকে রাগানোর জন্য করতাম।
এক্স্যাক্টলি বন্ধুরা, আপনারা শুনছেন এমন এক মেয়ের ঘটনা, এমন এক অদ্ভুত এক মেয়ের ঘটনা, যে মেয়েটি হচ্ছে রাস্তার পাশ দিয়ে আপনি শা করে গাড়ি নিয়ে চলে গেছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, পাহাড়ি ফুল পাহাড়ের গায়ে ফুলে উঠেছে, হঠাৎ করে সেই পাহাড়ি ফুলে দেখে আপনার চোখ আটকে গেল, কেমন নেশা লেগে উঠলো যে এত সুন্দর ফুল হতে পারে। কিন্তু যখন আপনি ফুলটা তুলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সে ফুলটা কিন্তু মূর্ছা যাবে, সে ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের হট সিটে যে বসেছে এরকমই এক পাহাড়ি ফুল, যার বন্যতাই সৌন্দর্য, এবং সে বন্যতা সে সৌন্দর্য কোথায় আমাদেরকে নিয়ে যায় শেষ তাক, সেটাই দেখবার বিষয়। মেহেরির নামের এই পাহাড়ি ফুলের মেয়েটি যে তার স্বমহিমায় স্বজায়গাতেই হয়তো অনেক বেশি সুন্দর, অনেক বেশি অন্যরকম। তাকে প্রসূন হয়তো সবসময় ধরে বেঁধে ফ্রেমে বন্দী করতে চেয়েছিল, কিন্তু পাহাড়ি ফুল তো আর ফ্রেমে বন্দী হওয়ার জিনিস না। দেখা যাক তার জীবনের ঘটনা বাঁক কোথায় আমাদেরকে নিয়ে যায়। ফিরে আসছে এক্ষুনি, কাছে রাখুন বন্ধু।
আবার চোখের পানি মুছে দিয়ে মুখে নিতে পারি, আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি। সব ভেঙে দিতে ভুল বুঝে যায় বারে বারে, ভুলগুলো সব ভেঙে দিতে ভুল বুঝে যায় বারে বারে, আর হয়ে যায় যখন তখন আরো আপন করতে তারে, ইচ্ছে হলে মিলতে পারি পারি নিতে হাড়ি, আবার চোখের পানি মুছে দিয়ে বুকে নিতে পারি, আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি, আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি, আবার চোখের পানি মুছে দিয়ে বুকে নিতে পারি, আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ।
আকাশ মেঘলায় খোঁজ পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনে দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউই চাই না, মেলে না আজ কিছু মেলে না, ভালোবাসা বাঁচতে যাওয়া ছাড়া এ দুটোই মিলে যায়, বসে একা ভাবে তাই, এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না,
আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ। আর প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেক 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 কমেন্ট, এত কমেন্ট, এত কমেন্ট আর এত লাইক। আসলে গল্প শুনতে শুনতে কিন্তু আর কমেন্ট পড়তে ইচ্ছা করে না, একদম গল্পের মাঝে কিন্তু আমি ডুবে যাই, আর বন্ধুরাও গল্পের মাঝেই ডুবে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন ফেসবুকে, তুহিন কাজী আছেন, জাহিদ খান, রক্সি, রাকিব হাসান, সুশীল বিশ্বাস, দূরের আকাশ, মোহাম্মদ মাহবুব আছেন আমাদের সঙ্গে, আরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল সামিম, আলামিন হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন অনেক আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ হোসেন, জামিনুর হোসেন আছেন, তিনি লিখেছেন নাইস স্টোরি, আসলে অনেক চমৎকার কিন্তু স্টোরিটা, আরো কিন্তু অনেক কিছু বাকি আছে, সো বন্ধু সঙ্গে থাকতে হবে। আর এর ফাঁকে ছোট্ট একটি ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে 14 ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন ডে, সবাই অনেক বেশি বেশি প্ল্যান করে ফেলেছেন অলরেডি, কিন্তু এর মাঝে আরেকটি ব্রেকিং নিউজ হচ্ছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তে আমাদের FM গুরু থাকবে না, ভালোবাসার সেই মানুষটি থাকবে না, তা কিন্তু হয় না জি বন্ধু। 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে তে FM দোস্তিনি স্পেশাল একটি প্রোগ্রাম করবেন কিন্তু আমাদের FM গুরু, সো বন্ধু অবশ্যই কিন্তু FM গুরু সাথে FM দোস্তি অবশ্যই শুনতে হবে। আরেকটি কথা হচ্ছে, ভালোবাসা দিবসের আগেই কিন্তু 12 ফেব্রুয়ারিতে ভালোবাসার বাংলাদেশ শুনতে একদমই ভুলবেন না। আর যারা এই মুহূর্তে ভালোবাসার কপত কপতি আছেন তাদেরকে বলছি, এখনই সেলফোনটা হাতে নিন, হাতে নিয়ে SMS করুন, কারণ আপনাদের ভালোবাসার গল্প শোনাতে কিন্তু আমরা 12 ফেব্রুয়ারি হাজির হচ্ছি ভালোবাসার বাংলাদেশে। এবং যাদের ভালোবাসার গল্পটি অনেক বেশি চমৎকার হবে, অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাদের জন্য কিন্তু রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার্স, বন্ধু একদমই দেরি করবেন না, এখনই SMS করুন। SMS করার জন্য আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে লিখুন গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইস www.facebook.com/thakfm90.4। আর আজকে একজনকে দেখতে পাচ্ছি, তিনি তার নতুন ওয়াইফ, আই মিন তিনি নতুন বিয়ে করেছেন, তাকে নিয়ে শুনছেন আমাদের সঙ্গে, মীর সালাউদ্দিন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করছি আপনারাও কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশে আসতে পারেন, আর 12 ফেব্রুয়ারি আসলে তো আরো বেশি চমৎকার হবে। সো বন্ধু এখনই কিন্তু SMS করে ফেলুন, আর ফেসবুকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ইম্পর্টেন্ট কথাটা তো বলে দিয়েছি, আশা করছি এখন সবাই বেশি বেশি কমেন্ট এবং এসএমএস করবেন। আরিফুল ইসলাম আরিফ আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ আবিদ আছেন, আরো আছেন আব্দুল নোমান। তিনি লিখেছে, গল্পটা শুনে শুয়েছিলাম কিন্তু উঠে বসে পড়লাম।
উঠে বসে পড়লেন, দেখা যাক আবার আপনাকে শুয়ে পড়তে হয় কিনা, নাকি আপনি উঠে বসে পড়েছেন যেহেতু বসেই থাকতে হয়,
দাঁড়িয়ে যেতে হয়
বা দাঁড়িয়ে যায়, সেই ব্যাপারগুলো এখন পরিষ্কার হবে। আমরা আবার চলে যাব মেহেরিনের কাছে।
তো আমার সাথে ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক হচ্ছিল, চলছিল। তো তারপর আমার এসএসসি পরীক্ষা চলে আসে, তার মধ্যে ওর বার্থডেতে আমি ওকে সারপ্রাইজ দেই। ও ফোন করে আমাকে যে আসতে পারবো কিনা, তো আমার টেস্ট এক্সাম ছিল, তা আমি বলছি যে আমার তো এক্সাম, তো আমি তো আসতে পারবো না, উইস করলেই তো হলো। ওর ফ্রেন্ড যারা ছিল তাদের দুইটা ফ্রেন্ড ছিল ওর খুব ক্লোজ ছেলে ফ্রেন্ড, তো ওদেরকেও বলে, ওর আবার হচ্ছে মানে আমাদের থেকে একটু দূরে অন্য কলেজে পড়াশোনা করতো, তো ওদেরকে ফোন করে আসার জন্য ওরা বলে যে আসতে পারবো না। এটা জাস্ট আমার প্ল্যান ছিল যে ওদেরকে বলা যে যেন না আসে, যে বলবে যে আমরা আসবো না। তো আমরা চারজন মিলে ওর জন্য কেক অর্ডার করি, কেক অর্ডার করে নিই, সন্ধ্যাবেলা ওর বাসায় যাই, ওকে সারপ্রাইজ করে দেই। ও ভাবতেই পারে নাই যে মানে এরকম একটা কিছু মানে আমি করব। তিন আবার চলে আসি আমি বাসেই, তো এরকম করে চলছিল। তারপর আমার এসএসসি পরীক্ষা আসে, এর মধ্যে আমার মাসিক ছিল, আমার ছোট বোন লাস্ট বেবিটা আমার মার, তো হঠাৎ করে মা অসুস্থ হয়ে যায়। আমার এক্সাম ছিল ফেব্রুয়ারি 2 তারিখে, আর আমার মা অসুস্থ হয়ে যায় জানুয়ারি 22 তারিখে। তো রাত 1টার সময় আমার মা অসুস্থ হয়ে পড়ে, তো আমার কাছে কেউ ছিল না তখন, আমি ছিলাম, মা ছিল, ছোট দুটা বোন ছিল। আমি মাকে হসপিটাল নিয়ে যাব, আমি কাউকে পাচ্ছি না। তারপর আমি ওকে ফোন করি, তো ও ফোন রিসিভ করছে না, ওর মাকে ফোন করি, কেউ ফোন রিসিভ করছে না, এদিকে আমার রিলেটিভস কাউকে পাচ্ছি না। তারপর আমি আমার পাশের বাড়িতে একটা রিক্সা ছিল ভাইয়া, ওনাকে ডেকে নিয়ে আসি, ওই রিক্সায় আমি আসা যাওয়া করতাম। তো ওই রিক্সা করে মাকে আমি নিজে ধরে আবার ওই আমাদের মেডিকেলের যে মানে প্রধান ইয়ে ছিল, উনি আবার ছিল আমার দাদু সম্পর্কে, তো দাদুকে ফোন করি যে এরকম মা অসুস্থ হয়ে পড়ছে, আপনি একটু হসপিটালে আসেন। তো মাকে নিয়ে যাই হসপিটালে আমি একাই, তারপর সকালেও ফোন রিসিভ করে, রাতে নিয়ে যাই আমি নিজেই। তারপর ও সকালে আসে, তখন মার অবস্থাটা খুব খারাপ ছিল, তখন মাকে বসে আমার বাড়ি থেকে 1 ঘন্টা মানে হচ্ছে জেলা বিভাগ হসপিটাল বরিশাল বিভাগ, তো ওখানে নিয়ে যেতে হবে। তো তারপর আমার তো তার 7 দিন পরে পরীক্ষা, এখন আমি তো মার সাথে যেতে পারবো না 30 তারিখ সকালে। তো তারপর ওর মা যাই আমার মার সাথে, আর আমার খালামণি যাই, দাদি যাই, আর ওকে বলে যাই আমার ফ্যামিলি দেখার জন্য। মা তখন জানে না যে আমাদের রিলেশন, ওর কাছে টাকা দিয়ে যাই, আমার কাছে দিয়ে যাই, ওকে দিয়ে আমি বাজার করে দেওয়ার জন্য, আমার মাকে তো ওইভাবে করে পাঠিয়ে দিই আমি। তো তখন আমার উপর খুব প্রেশার ছিল যে আমি ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি, আমার মা প্রচন্ড আদর করতো আমাকে, আর আমার এমন যে আমি ক্লাস 10 পর্যন্ত হাত দিয়ে ভাত খাইনি, আমাকে মা খাইয়ে দিত। তো হঠাৎ করে মা থেকে দূরে থাকে, এই ফার্স্ট মা আমার থেকে দূরে, তাও মা অসুস্থ, সামনে পরীক্ষা, খুব প্রেশার, সব দেখতে হচ্ছে আমার, বাবা দেশের বাইরে, ও সাপোর্ট করছে, ওর মা সাপোর্ট করছে, দুজনেই সাপোর্ট করছে, এদিকে ও সাপোর্ট করছে আমার ফ্যামিলি, আমার ছোট বোন বাসা, আর ওদিকে ওর মা আমার মাকে সাপোর্ট করছে। তো 24 তারিখে আমার বার্থডে ছিল, 24 জানুয়ারি 2012। তো মার আমি 23 তারিখে মার সাথে যাই, গিয়ে মাকে বলা হয় যে মাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, তখন বেবিটা হচ্ছে মার পেটে 7 মাস হয়েছিল, 7 মাসের সময় অপারেশন করা, তো সোটাফ আর মার এত প্রেশার ছিল যে অপারেশন করতে পারছিল না। তারপর মাকে ওটিতে ঢুকাই 23 তারিখ রাত 10টায়, তো মার ওই দিন অপারেশন হয় না। তারপর মাকে 24 তারিখ 10টার দিকে অপারেশন হয়, আমার ছোট বোনটা হয় ঠিক মতো, কোনো প্রবলেম হয় না আমার, আমার শুধু একটা মানে এক ব্যাগ ব্লাড লাগে, ওটা আমার মামা দেয়। তো তখন ও আমার সাথেই ছিল, আমার বার্থডে উইশ করে, ফার্স্ট ওর মা আমাকে উইশ করে রাতে, ওর মা আমার কাছে ছিল আর ওর ফ্রেন্ডদের সাথে ছিল, আমি ছিলাম হসপিটালে। তারপর ওই দিন মার অপারেশন হয়ে যাওয়ার পর বিকালে আমি চলে আসি ওর সাথে, ও আর ওর মা বাস জার্নি করে আসি। তো আমি পরীক্ষা দিচ্ছি আর মাকেও দেখতে যাচ্ছি, এমন হচ্ছে যে আমি যে মেয়েটা নিজে কখনো হাত দিয়ে ভাত খেত না, সে নিজে নাস্তা করে নিজের নাস্তা বানিয়ে খেয়ে তারপর পরীক্ষা দিতে যেতে হচ্ছে। পরীক্ষা দিয়ে এসে মার কাছে যাচ্ছি আবার এক ঘন্টা বাস জার্নি করে, মাকে দেখে আবার এসে পড়াশোনা, পড়াশোনাটা হচ্ছিল না তখন, পরীক্ষাটা তো দিতেই হবে, বোর্ড এক্সাম। তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, ও অ্যাডিক্টেড ছিল, আমার ছেলের ফ্রেন্ড সিয়াম। তো তখন আমার ম্যাথ এক্সাম, বায়োলজি এক্সাম ছিল হচ্ছে 22শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ওর সাথে আমি ঘুরতে যাই, তারপর 22শে ফেব্রুয়ারি বায়োলজি এক্সাম দিই, 23 তারিখে সিয়াম আসে আমার বাসায়। সিয়ামকে আবার প্রশ্ন পছন্দ করতো না একদমই, ও অ্যাডিক্টেড এই বলে। তো তারপর আমি, ও আবার একটা স্কুলের টিচার ছিল, আর্ট টিচার, শুক্রবারে ক্লাস দিত, ওই দিন আমার শুক্রবার ছিল। তা আমি ওকে বলি যে তুই বাসায়, সিয়াম তো বাসায় আসছে, আমি ও আজকে মাকে দেখতে যাবে। তো বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই ওকে নিয়ে যা। ও আবার খুব রাগ করছে আমার সাথে। তো আমি জানি না সিয়ামের কি উদ্দেশ্য ছিল, সিয়াম একটা জুস নিয়ে আসে আর আচার নিয়ে আসে ছোট বোনদের জন্য আমার জন্য। তো আমার ফেসটা ছিল আমার দোতলায়, আমি দোতলায় থাকতাম আর সিয়াম ড্রয়িং রুমে ছিল সামনেই। তো ওর সাথে কথা বলে আমার ফোন আসে হসপিটাল থেকে, আমার দাদি ফোন করে যে মার অবস্থা খুব খারাপ। তো আমি তখন খুব বেশি আপসেট হয়ে যাই, মানে এমন একটা ইয়ে আসে যে মাকে, মা হয়তো নাই আর এরকম, আমি তখন এই নিউজটা একদমই নিতে পারি নাই, তাও আমি ভেঙে পড়ছি না, আমি তখনই যাব মার কাছে এরকম। তো আমার ব্যাংক থেকে টাকা তুলতে হবে, তখন আমি চেক লিখে নানুকে ফোন করি যে ব্যাংকে ফোন করে দেওয়ার জন্য আমাকে যেন টাকা দেয়। এর মধ্যে আমি সিএমকে বলি যে তুই তোর বাইক নিয়ে আয়, আমি রেডি হচ্ছি। তো তারপর আমি উপরে যাই, আমি ওর দেয়া জুসটা ফ্রিজে ছিল আমি ওটা খাই, ওটা খেয়ে, জুসটা ছিল আমার রুম থেকে 2টা রুম পরে, মানে ফ্রিজের জুসটা ছিল, আমি খেয়ে জাস্ট আমার রুমে আসি আর আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই।
জুসটা কি নিয়ে এসেছিল কে?
সিয়াম,
সিয়াম নিয়ে এসেছিল।
হ্যাঁ।
আচ্ছা, জুসের মধ্যে কিছু মিক্স করা বা এরকম কিছু হতে পারে?
হ্যাঁ।
তারপর?
তো তারপরে আমি ওটা খেয়ে সেন্সলেস হয়ে যাই, একদমই কোনো সেন্স থাকে না। তারপরে আমার যে ইমিডিয়েট বোন, ও প্রসূনকে ফোন করে যে দাদা মা তো অসুস্থ, আর ও খুব কান্নাকাটি করে ওর সাথে যে আপু তো ঘুমাচ্ছে উঠছে না, মার কাছে কে যাবে এখন? তো বলে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তখন ও আমাকে এসে দেখে সেন্সলেস, ও আমাকে ভুল বুঝে, তখন ও আমাকে ভুল বুঝে প্রচন্ড মারধর করে, আমি কিচ্ছু টের পাইনি। আমাকে পরে আমার বোন বলছে যে দাদা তোকে অনেক মারধর করছে, আমার চুল ধরে প্রচন্ড মারধর করে। তারপর 4 দিন, তার 3 দিন পরে আমার ম্যাথ এক্সাম থাকে, আমি ওই অবস্থায় ম্যাথ এক্সাম দিই। তো আমার টিচাররা আমাকে চিনত বলে আমি ম্যাথে পাস করতে পারি, আমার হায়ার ম্যাথ এক্সাম ছিল। ওই
সময়টা তাহলে কিভাবে পার হয় তোমার, তুমি কি জ্ঞান ফিরে না কি অবস্থা?
ওই অবস্থায় আমাকে এক্সাম দিতে নিয়ে যায়, আর কে নিয়ে যায় কিভাবে যায় এটা আমি কিচ্ছু জানি না, আমার কিছুই মনে পড়ে না।
কতদিন তোমার সেন্স প্রপারলি কাজ করেনি এরকম মনে হয়েছে?
4 দিন তো একদমই ছিল না।
কি খাওয়া ছিল তোমাকে পরে জানা গেছে যে কি ছিল এটা?
আমি জানি না, আমি এখনো জানি না।
মানে সেন্স ছিল আলো আধারের মতো এরকম যে, মানে
2 দিন তো টোটালি কোনো সেন্স ছিল না। মেডিকেলে নেওয়ার পরে যখন আমাকে ওয়াশ করছে,
ও মেডিকেলে নিয়ে গিয়ে ওয়াশ করেছে?
হ্যাঁ।
আচ্ছা,
তো
মা খবর পাচ্ছে হসপিটাল থেকে?
না, মাকে এতটা কিছু, মাকে জাস্ট জানা হচ্ছে
এই কাজগুলো কারা করতেছে তাহলে?
আমার দাদি, আমার আঙ্কেল যারা বাড়িতে ছিল।
আচ্ছা আচ্ছা, তারা। তারপর? তারপর
তো
দেন তোমার ম্যাথ পরীক্ষা কোনো না কোনো ভাবে হলো। তারপর?
তারপরে আমি মোটামুটি একটু সুস্থ হলাম, আমার কেমিস্ট্রি এক্সামটা বাকি ছিল, আমি কেমিস্ট্রি এক্সামটা দিলাম, কেমিস্ট্রি মোটামুটি ভালো হয়েছিল আমার। প্রিপারেশন ভালো ছিল, তো আমি তখনও অনেক সিক। তো
তোমাকে কোন উদ্দেশ্যে জুসটা খাওয়াচ্ছিল, এর পেছনে কোন রিজন কোন কিছু?
না আমি জানি না।
যখন তোমার জ্ঞান ফিরল তুমি নিজে রিকভার করতে পেরেছো যে পেছনে কোন উদ্দেশ্য ছিল কিনা?
আমি আমি আজও জানি না। আমি তিন বছর আগে, তিন বছর পরে এসে আমি জানি না যে কেন আমার সাথে এমন হয়েছে।
ফার্স্ট যখন তোমার জ্ঞান ফিরল, এক বা একদিন বা দুই দিন আধো আধো জ্ঞান ফিরল, কোন রকম কোন সিমটম নিজে টের পেয়েছিলে যে সামথিং ভেরি রং উইথ ইউ?
এরকম কিছু হয়নি, ও আমার বাসা থেকে আগেই চলে গেছে।
আচ্ছা, তারপরে তুমি জুসটা খেয়েছিলে?
হ্যাঁ। কিন্তু এইটাই প্রশ্ন মানতে চাইনি।
কারণটা কি? তাহলে কেন দিবে? প্রশ্ন তো এই কোশ্চেনটাই তোমাকে করবে।
হ্যাঁ,
যে সে কেন তোমাকে অজ্ঞান করতে যাবে?
আমাকে না জান, মানে আমাকে না বলে সে নিজে মন গড়া একটা চিন্তা করে নিছে। তারপর আমি তো জানি না, তো আমার বোন আমাকে যেটা বলছে আর প্রসূন যেটা বলবে আমার তো সেটাই মেনে নিতে হবে। আমার বোন বলছে, আমি নিজে থেকে এটা জানি যে সিএম চলে গেছিল, আর তার তো পরে আসার প্রশ্নই ওঠে না। আর আমার রুম পর্যন্ত তো আসতেই পারবে না, কারণ যেহেতু আমার বাসায় আমার ছোট খালামণি ছিল, আমার বোনরা ছিল। তো প্রসূন আমাকে খুব ভুল বুঝে এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলে, তারপরে আমি খুব আপসেট হয়ে যাই। ওই সময় এমনিতেই আমি সিক, মেন্টালি অনেক সিক। তারপরে ওর মধ্যে মা ছিল ক্লিনিকে, আর আমি বাড়িতে এরকম অসুস্থ, আর এর মধ্যে আমার নানি মারা যায়। মানে আমার নানির মৃত্যুটা পর্যন্ত আমি দেখতে পারিনি ভালো করে, আমার মা দেখতে পারে নাই। আমার মা নিজে দেখছে যে তার মেয়েটা ঠিক নেই, না আমার কোনো টোটালি কোনো সেন্স ছিল না। আমি এক মাসে একদমই মানে কোথায় কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আর আমি, আমার নানি মারা গেছে, আমার মায়ের ওই অবস্থা, আমার মা তখন আমার এই অবস্থা শুনে আর নানি মারা গেছে এটা শুনে মা ক্লিনিক থেকে ওই অবস্থায় চলে আসে। আর ওই সময় সবচেয়ে বেশি আমাকে প্রসূন কষ্ট দিছে। আমাকে সাপোর্ট করা তো দূরের কথা, আমাকে অনেক বেশি হার্ট করছে, আমাকে বুঝতেই চায়নি। তো তারপর বাসায় জেনে যাই, ও বাসায় আমার মার কাছে আমাদের রিলেশনের কথা বলে দেয়। তারপর বাসা থেকে একদম আলাদা করে দেয় আমাদের। আমার ফোন নিয়ে যাই, ওর সাথে কোনো যোগাযোগ করার কোনো ওয়ে থাকে না। তো এসএসসি পরীক্ষার পরে যে ব্রেকটা থাকে, ওই ব্রেকে ও আমাকে কথা বলার জন্য অনেকগুলো ফোন দিয়ে যায় বাসায়, আর ওগুলো ফোন মার কাছে আমি ধরা পড়ে যাই, মা নিয়ে যায় ভেঙে ফেলে। ও আমার সাথে কথা না বলতে পেরে মানে দশ দিন বাইরেই ছিল, এতটা ওর কষ্ট হচ্ছিল। তারপরে এর মধ্যে একদিন ওর সাথে আবার ফোনে কথা হচ্ছিল, তো আমাকে বলেনি। খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, ওই বৃষ্টির মধ্যে ও আমার বাসার ছাদে এসে আমাকে দেখে যায় আমার জানালা থেকে, আমার আমি রুমে ঘুমোচ্ছি। কিন্তু ও আমাকে বলে না যে ও আমাকে এরকম করে দেখে গেছে। সকালবেলা আমি আমার বাসার সামনে দেখতে পাই যে একটা পায়ের ছাপ, বড় পায়ের ছাপ, আর ওর পায়ের ছাপটা আমার চেনা ছিল। তো মা আমাকে দেখায় আগে যে দেখ তো ঘরে কি চোর উঠছিল নাকি উপরে। পরে আমি ওকে ফোন করে বলি যে তুমি কি আসছিলা, পরে বলে যে না, স্বীকার করেন আমাকে। তারপর চার দিন পরে আমাকে বলে যে তোমার টেবিলটা অনেক অগোছালো, তুমি একটু গুছিয়ে নিও। তখন বুঝতে পারি যে ও আসছিল। তারপর ওর ভুল বোঝার জন্য আমি নিজে থেকেই নিজে একটা ইয়ে হয়ে যাই। আর বাসায় সবাই চাচ্ছে আমাদের আলাদা করতে, মা মারধর করছে আমাকে, শুনতেই পাচ্ছে না মা, আমাকে ঘরে আটকে রাখছে। ওর মা ওকে খুব বাধা দিচ্ছে, ওর মা ওর সাথে কথা বলছে না, ওর মার সাথে কথা বলছে না। তো তারপর আমার রেজাল্ট দেয়, আমার রেজাল্ট এ প্লাস হয়নি, শুধু একটা সাবজেক্টের জন্য ম্যাথ। তো রেজাল্টের পরে ও আমাকে বলেছিল যে তুমি বরিশালে অ্যাডমিট হয়ে যাও। তো আমি বরিশালে অ্যাডমিট হই না। আমি এতটা প্রবলেম ফেস করছিলাম যে কথা বলতে পারছি না, আমার মানে আমার টোটাল ফ্যামিলি সবার কাছে বলে দেয় যে আমার কাছে যেন কেউ ফোন না দেয়, ভুলেও না, আমাকে কেউ ফোন দিত না। ও ওর একটা চায়না ফোন ছিল, ওটা থেকে ভয়েস চেঞ্জ করে আম্মুকে ফোন করত। ফোন করে বলতো যে আমার একটা ফ্রেন্ডের নাম বলতো যে আমি বলছি ওকে দেন, তাও আম্মু আমাকে দিত না, কোনো ফ্রেন্ড কিচ্ছু না, জাস্ট আমাকে আটকে রাখতো আম্মু। তখন আর ওর সাথে ভুল বুঝাবুঝি হচ্ছে এটা নেই, যখনই কথা হচ্ছে তখনই ঝগড়া হচ্ছে। আমি এত প্রবলেম ফেস করার পরে আমি নিজে থেকে ডিসিশন নিই যে আমার আসলে চলে আসা উচিত, ওর থেকে দূরে চলে আসা উচিত। আমি ঢাকায় আমি বলি যে আমি ঢাকায় অ্যাডমিট হব, তো ও খুব না করে আমাকে যে তুমি ঢাকায় যেও না। তো আমি ঢাকায় আসি, ঢাকায় এসে আমি কলেজে অ্যাডমিট হয়ে যাই। তারপর ও প্রচুর কান্নাকাটি করে আমার সাথে যখন ওর মিট হয়। তারপর কলেজে অ্যাডমিট হওয়ার পরে এক মাস পরে ক্লাস, এক মাস পরে আমি যখন যেদিন ঢাকা আসি সেদিন বাস স্ট্যান্ডে মানে একটু কৌশল করে ওর সাথে আমি দেখা করি। মা ছিল, মাকে করে আমি জাস্ট আমার একটা ড্রেস আনার কথা বলে আমি রিক্সা নিয়ে চলে যাই ওর সাথে দেখা করতে। তো তখন ওই লাস্ট ওর সাথে আমি রিক্সায় উঠি। তো যে কাউকে ছেড়ে আসার যে কষ্টটা নিজের থেকে আসলে এটা বলে বোঝানো যায় না। তারপর আমি বাসে উঠে যাওয়ার পরে আমার বাস লেট করে এক ঘন্টা, ও বাসে চলে যাই। আমি বলি কি যে বাস তো এক ঘন্টা লেট করবে, তুমি আর একবার আসো আমাকে দেখে যাও। তো ও তারপর আস্তে আস্তে আমার বাস ছেড়ে দেয়। তো আমার হাতে গোল্ড একটা ব্রেসলেট ছিল, তো আমি হাতটা বের করি যে আমি হাত বের করেছি দেখো। তো পরে ও ওখানেই বসে পড়ে বাস স্ট্যান্ডে। তারপর ও আমাকে টেক্সট করে যে আমায় ছেড়ে চলে গেলি। তো আমি শুধু আমার চোখ থেকে পানি পড়ছিল, আমি শুধু কাঁদছিলাম, মানে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার এত কষ্ট হচ্ছিল যে আমি নিজে থেকেই আমার সব থেকে ভালোবাসার মানুষটাকে আমি ছেড়ে চলে যাচ্ছি, আমি কি করে এত হার্ড হতে পারি। তো ওই ফার্স্ট আমাদের মানে ব্রেক, আমি ঢাকায় চলে আসার পর ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি না। তারপর তিন মাস পরে 2012 সেপ্টেম্বর, তখন ও আমার আমি যখন আসি তখন আমি ওর কাছে আমার ফেসবুক পাসওয়ার্ড, আমার ইমেল পাসওয়ার্ড আর হচ্ছে আমার নিজের পার্সোনাল মেমোরি কার্ড সবকিছু ওকে দিয়ে আসি, আমার সিম যেগুলো ইউজ করতাম সবকিছুই। তো সেপ্টেম্বরে কি করে, আমি তো যোগাযোগ অফ, আমার কাছে ফোন নাই, আমি অনেক রেস্ট্রিকশনের মধ্যে আছি, কথা বলতে পারছি না একদমই ঢাকাতে। তো ও আমার আইডিতে আমার নিজের একটা পিক এডিট করে ও সেটা আপলোড করে, আর ওই আইডিতে আমার ফ্যামিলি সবাই অ্যাড ছিল, আমার বাবা আমার কাকা সবাই। তো পরে আমার বাবা ওটা দেখে একটু সিক হয়ে যায় সৌদি আরবে বসেই। তো
কি ধরনের ছবি?
ব্যাড পিক, একটা নোংরা পিক,
যে ফটোশপে কাজ করে এরকম করেছে।
তো আমাকে বাসা থেকে কেউ কিচ্ছু বলে না, আমার বাবা, আমি বাবাকে খুব ভালোবাসি, সব থেকে বেশি আমি বাবাকে ভালোবাসি। তো বাবা যখন সিক হয়ে যায় তখন আমি বাবাকে ফোন করি যে বাবা কি হয়েছে তোমার আমাকে বলো। তো বাবা বলে মা কিছু হয়নি, তুমি পড়াশোনা করো।
তখনও তাই বলছেন?
হ্যাঁ, আমার বাবা বলে যে মা কিছু হয়নি, তুমি পড়াশোনা করো। আমি ছুটিতে যখন বাড়িতে যাই তারপরে আমি ফেসবুক লগ ইন করতে পারছি না, যখন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড থেকে তো রিভিউ করা যায় পাসওয়ার্ড, তা আমি পাসওয়ার্ড রিভিউ করে আমি পাসওয়ার্ড চেঞ্জ করি আবার নিজের মতো করে। তখন আমি প্রোফাইলে গিয়ে দেখি আমার প্রোফাইল পিকটাই ও বাজে একটা পিক আপলোড করছে,
একেবারে বিবস্ত্র অবস্থায়। অলমোস্ট
না, না না অলমোস্ট না, যে আমার মুখটা লাগানো আর হচ্ছে এতটুকু,
আচ্ছা
পুরোটা না
হাফ অফ বডি পার্ট পুরো বিবস্ত্র, বাট ফেসটা তোমার দেয়া।
হ্যাঁ, ফেসটা আমার দেয়া। তো আমি
ওখানে তোমার বাবা অন্য কাজিন টাজিন সবাই হয়তো সেই আইডির সাথে কানেক্টেড।
হ্যাঁ, সবাই ছিল। আর আমি তখন মানতেই পারছিলাম না যে যে মানুষটা আমাকে এত ভালোবাসত, ও আমার সাথে কথা বলার জন্য গুরু সকালে নাস্তা করতো না, যেই টাকা দিয়ে আমার সাথে কথা বলতো, ও সারা রাত আর্ট করতো, যে একটা ওর বই পাবলিশ হয় ওই থেকে অনেক টাকা ইনকাম করতে পারে, ওই টাকা দিয়ে আমার সাথে কথা বলতো, আমাকে গিফট কিনে দিত, সারাদিন ফোনে কথা বলতো, আমার জন্য টিউশন করাতো, সে আমার সাথে কথা বলার জন্য, যে ওর লেভেলটা আমার লেভেলটা কিন্তু অনেক মানে পার্থক্য ছিল। আমার বাবা বিদেশে থাকে, আমি ছোটবেলা থেকে কোনো অভাব দেখিনি ওরকম, হ্যাঁ ও অভাব দেখেনি কখনো, কিন্তু তারপরও যে বাবা নেই, ওর বাবা ছিল না, সেরকম একটা ছিল, নিজে ইনকাম করে আমার সাথে কথা বলতে, সেই ছেলেটা আমার সাথে এমন করতে পারে আমি বিলিভ করতে পারছিলাম না গুরু। পরে আমি শুনি যে ও মেডিকেলে অ্যাডমিট ছিল, ওর একটা প্রবলেম ছিল কিডনিতে, তো আমি ওটা দেখে ওকে ফোন করি যে তুমি কি করছো এটা আমার সাথে, ও বলে যে কেন কি হয়েছে, তা আমি বলি যে তুমি আমার পিক এরকম করে আপলোড করছো কেন, তো আমাকে অস্বীকার করে যে না আমি এরকম কিছুই করি নাই, তোমার কি মনে হয় যে আমি এরকম করতে পারি। তারপর আমি মাকে বলি যে মা আমি ওকে দেখতে যাব আর ওর সাথে একটু কথা বলতে হবে, মাকে আমি বলি না কিছুই, নিজে একা একা কাউকে কিচ্ছু বলছি না। তো আমি ওর হসপিটালে যাই, ওর সাথে দেখা করতে, ও হসপিটালে ছিল না, ওর মামার বাসায় ছিল, এক ঘন্টা বাস জার্নি করে আমি যাই, কিন্তু ওর সাথে আমার দেখা হয় না। তারপর গুরু আমি ওকে, ও আবার বাসায় আসে হসপিটাল থেকে, আমি ওকে ফোন করি, আমি ওকে ফোন করে খুব কান্নাকাটি করি যে তুমি আমার সাথে এমন করতে পারো। তারপর ও তখন কিছু বলে না আমাকে, তারপর যখন আমি রিয়েক্ট করছিলাম আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম যে আমি কি করব তখন। তারপর আমি ওই পিকটা রিমুভ করি নিজে থেকে, সব রিমুভ করে তারপর আমি আবার চলে আসি ঢাকায়, আবার ছুটিতে বাড়িতে যাই, এর মধ্যে ওই চলে আসি, তারপর আবার ছুটিতে বাড়িতে গিয়ে আমি শুনি যে আমারই একটা ক্লোজ ফ্রেন্ড, আমার স্কুলের একটা ক্লোজ ফ্রেন্ড, আমি চলে আসার তিন দিন পর ও তার সাথে রিলেশন করে।
তোমার বান্ধবীর সাথে রিলেশন করে প্রশান্ত, তুমি আসার তিন দিন পর?
হ্যাঁ আমি আসার তিন দিন পরে। আমি এটা শোনার পরে আমার খুব কষ্ট হচ্ছিল, আমি পাগলের মতো করছিলাম, আমার কোনো সেন্স ছিল না। তারপরে ওই মেয়েটার আবার মানে আমার যে ফ্রেন্ড, ওর দুটা ফ্রেন্ড মিলে আমাকে ফোন করে, ফোন করে আমাকে, ও তখনও আমার সাথে প্রসন্নের সাথে মাঝে মাঝে কথা হচ্ছে, আমি যখনই পারছি ফোন দিচ্ছি, ওই পিকটা তখন অতটা বেশি পাবলিশ হয়নি, তো পরে ও তখনও আমাকে কনভিন্স করতে চাচ্ছে, ওর সাথে রাখতে চাচ্ছে আমাকে, আমি যাচ্ছি না। তারপর আমার ফ্রেন্ড যখন বললো যে ওর সাথে রিলেশন নতুন আর একটা মেয়ের সাথে, তখন মুখে ডিটেলস বলি, বলার পরে ওরা আমার সাথে ওই মেয়েটা দেখা করতে যায়, আমি ওদের ওর সাথে দেখা করতে যাই, তো গুরু ওখানে দেখা করতে যাওয়ার পর ও মানে প্রসন্ন অনেক মানে ফোনে অনেক বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে ওখানে, আমি রাগ করে আমার একটা স্ট্রবেরি ফোন ছিল ওটা ভেঙে ফেলি, ওর জন্য গুরু আমি যে কতগুলো ফোন ভেঙেছি মানে সেটা গুনে শেষ করা যাবে না, শুধু ওর সাথে রাগ করে। আমি চলে আসি আর ওকে বলি যে শোনা আমি তোকে শেষবারের মতো দেখবো, আর কোনোদিন আমি তোকে দেখবো না, তুই একটু আমার সাথে দেখা কর। তখন রাত 10টা বাজে, তো ও আমার সাথে দেখা করতে চায় না, তারপরও আমি জোর করে ওর সাথে দেখা করি, তারপর আমি চলে আসি। চলে আসার পরে ও ওই পিকচার এমন ভাবে পাবলিশ করে যে আমার এলাকায় এটা সবাই পেয়ে যায়, সবার কাছে। তো গুরু এটার জন্য আমি যখন বাড়ি যেতাম, এখনো মানে তখন এতটা বেশি ফেস করতে হতো, মানে 2012 গুরু, তখন কিন্তু এগুলো ইজি ছিল না, একটা মেয়ের পিক এডিট করা এখন হচ্ছে ইজি, এখন সবাই ইজিলি নিচ্ছে, কিন্তু তখন ইজি ছিল না গুরু। তো আমি বাইরে বেরোতে পারছিলাম না, আমাকে সবার থেকে কথা শুনতে হচ্ছে, মানে সবাই আমাকে বাজে মেয়ে এরকম একটা কমেন্টস করছে, আমার ফ্রেন্ডরা, আমার আশেপাশের লোকজন, বের হলে কথা শুনতে হচ্ছে, আমি রাস্তায় বের হতে পারছি না বাড়িতে গিয়ে। তারপরও আমি ওকে বলতে পারছিলাম না। আমি মাঝে মাঝে যখন খুব কষ্ট হতো আমি ওকে ফোন করতাম, তো আমি শুধু একটা কোশ্চেন করতাম ওকে, যে তুমি কেন আমার সাথে এমন করলে, আমি তো কোনোদিন কোনো ক্ষতি করি না, আমার ভুলটা কোথায় ছিল? তো তখন ও আমাকে বলে যে তুই তো পাগল, তুই নিজে করছিস এটা, তুই নিজেরটা নিজে আপলোড করছিস, তোর ফেসবুকে তুই নিজেই তোর পিক আপলোড করছিস, আর এখন আমাকে দোষ দিচ্ছিস। এই কথাটা শোনার পর আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমি বসে পড়ে যাই। ওই সময়টা গুরু খুব খারাপ ছিল, আমি কিচ্ছু করতে পারতাম না, আমি পড়াশোনা করতে পারতাম না, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি জীবনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো। প্রচন্ড কষ্ট হতো আর প্রচন্ড ফিল হতো ওকে, কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারতাম না।
মেরিন, তুমি এখানে ঢাকাতে আপাতত আছো, ভাই?
হ্যাঁ।
তোমার কাছে এই প্রোগ্রামে যে তুমি এসেছো, এই জায়গা এটা এটা কতটুকু কনভেনিয়েন্ট? তুমি কি চাইলেই সামনে সপ্তাহে আমাদের অনুষ্ঠানে আসতে পারবে, সেই রকম সুযোগ তোমার আছে কি?
হ্যাঁ গুরু, পারবো,
কোনো সমস্যা নাই। This is the very first time in Bhalobasha Bangladesh history, not only in Dhaka FM, in previous radio as well. লাস্ট সিক্স ইয়ার্স আমি এই ক্যারিয়ারের সাথে আছি, এই প্রথম মনে হয় একটা অনুষ্ঠান আমি ক্যারি ফরওয়ার্ড করতেছি সেকেন্ড প্রোগ্রামে, টু বি কন্টিনিউড অ্যাকচুয়ালি। এইটা আগামী প্রোগ্রামে এটি শিফট হবে, এবং অবশ্যই যথারীতি আমরা যে প্রোগ্রামের কথা বলেছি যে ভালোবাসার গল্প সেখানে থাকবে, সেই ভালোবাসার গল্পও আমরা নিয়ে আসব, যেখানে আপনারা অলরেডি টেক্সট করছেন, টেক্সট করার মধ্য থেকে আমরা ইন্টারভিউ নিব ওভার টেলিফোন, দেন ফাইনালি সবচেয়ে ভালো যে কাপল তাকে আমরা লঞ্চ করব গত আগামী অনুষ্ঠানে, যেটি হবে আমাদের ভালোবাসার বাংলাদেশের। এবং সেই সাথে আমরা 14th February সোফার ভালোবাসার বাংলাদেশ শুরু করেছিলাম, সো আমাদেরও জন্মদিন কাছে এসেছে, দুই বছর আমরা উদযাপন করতে যাচ্ছি এইখানে, এবং সেই সাথে আমরা 14th February সেলিব্রেট করব, এবং সেই দিনই আমরা মেহরিনকে নিয়ে তার জীবনের যে ঘটনাগুলো মেহরিন বলল এইখান থেকে বাকি পর্বটা আমরা শুনব, এবং এই প্রোগ্রামটা এবং সেই সাথে আনুষ্ঠানিকভাবে যারা সুযোগ পাচ্ছে আগামী অনুষ্ঠানে আসা তাদেরকেও আমরা একই অনুষ্ঠান নেব। মেহরিন, আজ তাহলে এখানেই শেষ করছি, শেষ হয়েও হইল না শেষ, ইট উইল বি কন্টিনিউড in next episode. It's the history, in fact. কখনো এরকম হয়নি, এই প্রথম এরকম হচ্ছে, এর পেছনে কয়েকটা লজিক আছে, কেন করছে রিজন আছে, ইনফ্যাক্ট লজিক না। প্রথম যেটা ব্যাপার, তুমি যে বয়সটা পার করেছো বা যে বয়সের ঘটনা বলছো, এই বয়স অন্ধিকাল, এই ঘটনাগুলো এ ধরনের বয়স অনেক অহরহ ঘটছে, অনেক বেশি পরিমাণে হচ্ছে। সাইবার ক্রাইমের যে ব্যাপারগুলো বলছো, সাইবার স্পেসে যে ধরনের অ্যাবিউজ হচ্ছে, ভিডিও প্রেজেন্টেশন নিয়ে অ্যাবিউজ, দেন ফটোশপে কাজ করা, এসব নিয়ে যে ধরনের নেগেটিভিটি হচ্ছে, অথবা কেউ বিশ্বাস করে কাউকে ভালোবেসে হয়তো কোন ক্লোজেস্ট কিছু এনভায়রনমেন্টের ছবি সেগুলো ম্যানিপুলেট করে সাইবার স্পেসে দিয়ে দেওয়া, এগুলো কিন্তু স্ট্রেইট ওয়েতে ক্রাইম, বাট এই ঘটনাগুলো নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে চলেছে। ইন্ডিয়াতে এমনও ঘটেছে যে তোমার যে কথাটা তুমি বলছো, এরকমই একটা ম্যানিপুলেট করে কিছু ছবি আপলোড করা এবং কিছু 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 নেগেটিভ ভিডিও প্রেজেন্টেশন ভাবে বানিয়ে আপলোড করা, এবং এই আপলোড করার পরপরই ওই গোটা পরিবার একসাথে আত্মহত্যা করে, ইটস এ ডিজাস্টার। এরকম ঘটনা প্রায় বিভিন্ন জায়গাতে আমরা শুনতে পাচ্ছি, সো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যে এরকম কোন বড় রকমের বাজে কিছু আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হয়নি। বাট এই ঘটনার হাত ধরে আর কি হয়েছে বা কি হয়নি, আমাদের কি করা উচিত, আমাদের সব কোন জায়গাগুলোতে নিজেদেরকে ফাইন টিউনিং করার সুযোগ আছে, সেই ব্যাপারগুলো নিয়ে বিশদভাবে বলার সুযোগ আছে, বাট সময় আমাদের হাতে একেবারেই নাই, 1:25 অনলি 5 মিনিটস টু গো। সো এই কারণে আমরা প্রোগ্রামটা শিফট করলাম নেক্সট প্রোগ্রামে, সেদিন মেহরিন তার জীবনের বাকি গল্পগুলো শেষ করবে, এবং সেই সাথে আমরা যাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, যে সিলেক্ট হতে যাচ্ছে দ্য ভাগ্যবান কাপল, তাকেও আমরা সামনে অনুষ্ঠানে নিয়ে আসব, এবং আমি অনেক বেশি ফোকাসড এই ব্যাপারটা নিয়ে যে এই বয়সন্ধিকালে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা, যে ঘটনাগুলো বুঝে বা না বুঝে আমরা করে ফেলি, তার কনসিকুয়েন্স অনেক সময় অনেক বেশি ভয়াবহ হতে পারে, সেই ব্যাপারগুলোকে আমরা একদম একদম পুঙ্খানুপুঙ্খিকভাবে রিভিউ করব ইন নেক্সট প্রোগ্রাম। সো কংগ্রেচুলেশন ফর দ্য মেকিং হিস্ট্রি অ্যান্ড দেখা যাক যে ফাইনালি তোমার জীবন কোথায় গিয়ে থামে। বাট আমি তোমার ব্যাপারে অনেক আশাবাদী, মানে আই এম ডেসপারেটলি লুকিং অ্যাহেড ইউর সাকসেসফুল কেরিয়ার ইন ফিউচার, বিকজ আমি তোমাকে আগেই বলেছি তুমি হচ্ছে পাহাড়ি বনফুল যার মধ্যে দারুণ বন্যতা সৌন্দর্য আছে চমৎকার ভাবে।
তারপরে আমার ইন্টার রেজাল্ট কিন্তু খারাপ হয়নি।
এইভাবে শুরু করবে নেক্সট প্রোগ্রামে, যেটার কথা
পেয়েছিলাম
জিপিএ 5 ইন্টারমিডিয়েট, দ্যাটস গুড। তার মানে আমি ভুল বলিনি বলো, আমার তো এগুলো জানার কথা না। ইনফ্যাক্ট তোমার সাথে আমার দেখাই হলো স্টুডিওতে, রাইট? সো আমি ভুল বলিনি, আমি তোমাকে পাহাড়ি সেই বন্যফুলই বলেছিলাম, সে বন্যফুল ভুল করেনি। হয়তো অনেকেই ড্রয়িং রুমে তাকে সাজাতে নিয়ে এসে হয় ভুল করেছে, বাট তোমার তোমার ক্যারিয়ার, তোমার ফোকাস, তোমার এডুকেশন লেভেল, তোমার স্মার্টনেস, সেসব ব্যাপারে আমার আসলে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী তোমার প্রশ্নে আমি। বাট বাকি যেসব ব্যাপারগুলো আছে যেখানে হয়তো রিভিউ করার সুযোগ আছে, যেখানে কিছুটা বয়সের কারণে, কিছুটা জ্ঞাতস্বরে, কিছু অজ্ঞাতস্বরে অনেক ভুল হয়তো ঘটে গেছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খিক বিচার বিশ্লেষণ করব আগামী অনুষ্ঠানে তোমাকে সাথে নিয়ে, যাতে করে তোমার বয়সী যারা যারা ওই সময়টা ওই ফেজটা পার করছে তারা যেন অনেক বেশি সুযোগ সাবধানী হয়ে যায়, তারা যেন এ ধরনের প্রবলেমের ভিতর দিয়ে তাদেরকে না যেতে হয়, আর কোন মেহরিনকে কোনোভাবে যেন সাইবার স্পেসে এই ধরনের অপদস্থ পরিস্থিতির সামনে পড়তে না হয়। গট মাই মেসেজ মেহরিন? সো সামনের সপ্তাহে আবার কথা হচ্ছে, রাইট? দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তুমি ভালো থাকো আর সবাই ভালো থাকুক আর এভাবে পরস্পরকে ভালোবাসতে থাকুক। আমরা সামনে সপ্তাহে আসছি দারুণ এক উপলক্ষকে সাথে নিয়ে, যেদিন আমরা আমাদের ভালোবাসা বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি করতে যাচ্ছি ইন ঢাকা FM 90.4। এট দ্য সেম টাইম আমরা জানিয়েছি যে আপনারা যারা কমেন্টস করছেন তাদের মধ্য থেকেই আমরা র্যান্ডাম সিলেকশনের ভিত্তিতে যাদেরকে আমরা ইন্টারভিউ করবো, ইন্টারভিউর ভিত্তিতে যারা সিলেক্টেড হবেন তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করব গত আগামী সপ্তাহে, এবং ওটাকে আমরা 14 February আমরা সেলিব্রেট করব। সেই সাথে FM দোস্তির যদিও আমরা মঙ্গলবার এই প্রোগ্রামটি হয় কিন্তু 14 February শনিবারের দিন FM দোস্তির স্পেশাল একটা প্রোগ্রাম হবে, সেই দিন আমি এই প্রোগ্রামে থাকব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক আর পরস্পরকে প্রচন্ড রকম ভালোবাসায় মত্ত থাকুক, যাতে করে এখানে কোন রকম হিংসা দেশ ক্লেশ এগুলো কোন সুযোগ করে না নেয়, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু।
আমরা শুনছিলাম চমৎকার ভালোবাসার গল্প, যদিও শেষ হয়েও হইল না শেষ, গুরুত্ব বলে গিয়েছে নি জীবন্ধ। আগামী বৃহস্পতিবার, দ্যাট মিন্স 12 February কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে ভালোবাসার বাংলাদেশ, সো বন্ধু একদমই মিস করবেন না। আর যেতে যেতে ইম্পর্টেন্ট একটা নিউজ যেটা গুরু দিয়ে গিয়েছেন আমি আবারও দিচ্ছি, যে 12 February কিন্তু স্পেশাল একটা প্রোগ্রাম হতে যাচ্ছে আপনারা জানেন। আর বন্ধুরা এখনই সেলফোনটা হাতে নিন এবং SMS করুন, লিখুন গুগল স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনার ভালোবাসার গল্প শোনার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি, এবং সেই ভাগ্যবান ভালোবাসার কাপলটিকেও কিন্তু সেই গিফট দেওয়ার জন্য অপেক্ষা করছি আমরা। সো বন্ধু অবশ্যই সঙ্গে থাকবেন, আর শনিবার দ্যাট মিন্স 14 February ভ্যালেন্টাইন ডে তে কিন্তু অবশ্যই শুনতে ভুলবেন না FM দোস্তি, আমাদের FM গুরুর সাথে FM দোস্তিতে স্পেশাল কিছু হচ্ছে, সো একদম মিস করা যাবে না, সঙ্গে থাকতে হবে ঢাকা FM এর। আর আজকের মতো আমি ইমা বিদায় নিচ্ছি, অনেক কমেন্ট ছিল, সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা 16260 তে আমাদের সঙ্গে এতক্ষণ কানেক্টেড ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিটি প্রোগ্রাম থেকে কিন্তু কিছু শিক্ষা নেওয়া উচিত, আশা করছি আমার কিছু বলে দিতে হচ্ছে না, অলরেডি কমেন্টে কিন্তু অনেক কিছু আমি দেখতে পাচ্ছি যে সবাই অনেক কিছু বুঝে গিয়েছেন এবং শিক্ষা নিতে নিচ্ছেন এবং ভবিষ্যতে আরো নিবেন। সো আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি, যেহেতু বিদায় ঘন্টা বেজে গিয়েছে, শুভরাত্রি, ভালো থাকবেন, সবসময় ঢাকা FM-এর সঙ্গেই থাকবেন।
আছে যাকে আমি দুঃখ দিতে পারি, আবার চোখের পানি মুছে দিয়ে মুখে নিতে পারি। আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি।
This track was downloaded from FusionBD.com.